This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Closer. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এই মুহূর্তে এবিসি রেডিও এফএম 89.2। হ্যালো 8920 শুরু হয়ে গেছে, তার মানে জীবনের গল্প শুরু হয়ে গেছে এবং জীবনের গল্পে আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে তার সঙ্গে পরিচিত হব। তবে তার আগে বলতে চাই, হ্যালো 8920 চলাকালীন সময়ে অনেক অনেক বন্ধু আমাদের ফেসবুকে জয়েন করে থাকেন, তো আজকেও আশা করছি আমাদের ফেসবুকে অসংখ্য বন্ধু জয়েন করবেন, কারণ আজকে এমন একটি জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে যে জীবনের গল্পটি আমাদের বরাবরের থেকে একটু বেশি হলেও কিছু একটা দেবে। গল্প নিয়ে আমরা কোনো কমেন্টসই করতে চাই না, গল্পে বরং আমরা একটু পরেই চলে যাব। তবে তার আগে ফেসবুকের অ্যাড্রেসটি বলতে চাই, facebook.com/hello8920। আমি আরো একবার বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি আবারও বলছি, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর একই সাথে আপনি যদি জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনারা আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের জীবনের গল্প বলার জন্য। তবে অবশ্যই আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের সারমর্ম বা সারাংশটুকু বলতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি, 9115668। এছাড়া আপনি আমাদেরকে ফোনও করতে পারেন, আরেকটি নাম্বার রয়েছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। ফোন করার পরে যে নির্দেশনাগুলো আপনাকে দেয়া হবে বা আপনি শুনবেন, সেই নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করবেন। চলুন পরিচিত হই, আপনার নামটা একটু বলবেন।
আমি মোহাম্মদ সুমন হুসাইন।
সুমন হুসাইন, আচ্ছা, আপনার বর্তমান বয়স কত?
আমার বর্তমান বয়স 25।
25 বছর বয়স। এবং আপনার জেলা কোথায়?
আমার জেলা নাটোর।
নাটোরে। নাটোরের সুমন আজকে তার জীবনের গল্প এখানে প্রকাশ করতে এসেছে। ওকে, আপনি একজনকে এখানে নিয়ে এসেছেন আপনার জীবনের গল্প বলার জন্য, সে আপনার সম্পর্কে কি হয় সেটা আমরা গল্পের যখন যাব সেই জায়গাটিতে তখনই আমরা জানব। তবে একটা বিষয় আমরা শ্রোতাদেরকে প্রথমেই পরিষ্কার করতে চাই, যেটা সাধারণত আমরা কখনোই করি না আমাদের স্টোরিতে, আজকে যে জীবনের গল্প আপনি এখানে বলতে এসেছেন এবং আপনার জীবনের সাথে এই যে ব্যক্তিটি আজকে স্টুডিওতে উপস্থিত আছে সে মানুষটি জড়িত, প্রথম কথা হচ্ছে এটা, এটা নিশ্চিতভাবেই বলা যায়, নইলে সে সেখানে এখন থাকতো না। এক, দুই নম্বর হচ্ছে আপনি যে জীবনের গল্পটা এখানে বলছেন সেই জীবনের গল্প এই মানুষটা জানে না।
হ্যাঁ, জানে না।
সে আপনার খুব কাছের একজন মানুষ, সম্পর্কে কি হয় সেটা আমরা পরে বলবো, কিন্তু সে এটা জানে না। জানার পরে দুটো জিনিস ঘটে যেতে পারে এখানে, একটা হচ্ছে যে খুব ভালো, খুব খুশি হতে পারে, অথবা ঠিক উল্টোটা হতে পারে। তো এটা তো একটা রিস্কি ব্যাপার, কিন্তু তারপরেও ঘটনা কি সেটা আপনি বলবেন? আপনি শুধু আমাকে বলেন এত বড় রিস্ক আপনি আজকে স্টুডিওতে লাখ লাখ মানুষের সামনে কেন নিচ্ছেন?
আমি নিচ্ছি এই জন্য যে কারণ সত্যিটা তো আসলে কোন একদিন তার কাছে
প্রকাশ
করতেই হবে, আর আমি চাই তার কাছে ভালোভাবে প্রকাশ করতে, কারণ যদি প্রকাশ না করি তাহলে তার কাছে আমি সারাটা জীবন অপরাধী থেকে যাবো।
ঠিক আছে, এটা এটার জন্য আপনি চাচ্ছেন। আপনার নাম হচ্ছে সাদিয়া, তাই তো? সাদিয়া, এই যে ও বলল যে সত্যটা প্রকাশ পাক এবং সত্যটা আপনার জানা উচিত, আপনাদের দুজনের সম্পর্ক কি সেটা আমরা পরে বলবো, তার আগে আপনি আমাকে বলেন ও যে সত্যটা বলবে সেই সত্য যে কোনো রকমের সত্য হতে পারে, চরম সত্য হতে পারে, সেই সত্য মানার জন্য বা জানার জন্য কি আপনি প্রস্তুত? ওকে, তার মানে আপনি সত্য জানার জন্য প্রস্তুত। প্রিয় শ্রোতা, এটা যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নয়, এটা হ্যালো 8920, কিন্তু যে সত্য এখানে উদ্ঘাটন হবে আজকের এই হ্যালো 8920তে সেটা কি অনুভূতির জন্ম দেবে বা কি পরিস্থিতি তৈরি হবে সেটা আপনারাই জানতে পারবেন। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্টুডিওতে লাখ লাখ মানুষের সামনে এরকম একটা সত্য উদ্ঘাটিত হচ্ছে। চলুন আমরা স্টোরির দিকে যেতে চাই, আপনি শুরু করুন। বরাবরের মতো যেভাবে শুরু হয় একজন মানুষ হয়ে সব থেকে যেভাবে শুরু করে, আপনার জীবনের গল্প আমরা পুরোটাই জানতে চাই, শুরু করুন।
আমার যখন আমি খুব ছোট তখন আমাদের ছোট্ট একটা ঘর ছিল, আমার বাবা মা খুব গরিব। আমার বাবা মানে কৃষি কাজ করতেন, মানুষের কাজ করতেন। আমরা চার ভাই, কোনো বোন নাই আমাদের। আমাদের ছোট একটা ঘর ছিল আর কি, ওই ঘরের মধ্যে আমি আমার বড় ভাই আর আমার মা বাবা থাকতাম। মানে যেটাকে বলা হয় ধানের যে খ্যার থাকে ওই খ্যারের ছাউনি ছিল আর কি, ঘর
ছাউনির ঘর যেটাকে।
ঘরের মধ্যে খুব জায়গা কম ছিল, যখন বৃষ্টি হইতো ঘরের মধ্যে বৃষ্টি পড়তো, আর আমার মা তখন রাত্রেবেলা ঘুম থেকে উঠে আমাদের গায়ের মধ্যে খেজুর পাতার যে পাটি বোনানো হয় সেই পাটি দিয়ে রাখতো, যাতে খেতে কাপড় না ভিজে যায়। তারপরে ভিজে যাইত, কিন্তু মা সারা রাত বসে বসে থাকতো, আর ওই যে খেজুর পাতার যে পাটি সেই পাটি বোনাতো আর কি, সারা রাত বসে বসে পাটি বোনাতো। খেজুর পাতার যে পাটি বোনাতো তখন সেই পাটি মানে সপ্তাহ হলে দেখা যায় 5-7টা পাটি হইতো, এই পাটি গুলা বিক্রি করতো বাজারে, যে আমার বড় ভাই যে টাকা হইতো সেই টাকা দিয়ে চাউল ডাউল ইত্যাদি সেগুলো মানে কিনে আনা হতো, সেগুলো আমরা মানে খাইতাম। আর আমি বাবা মানুষের কাজ কাম করতো, তখন টাকার পরিমাণ ছিল খুব কম, দুই ভাই লেখাপড়া করতে গেলে দেখা যাচ্ছে বাবা একা সংসার চালাতে পারে না, খুব কষ্ট হয়ে যায়। তখন বড় ভাই বলতো আর কি, যে দুজনে যদি লেখাপড়া করি তাহলে তো বাবা সংসার চালাতে পারবে না, অতএব আমি বাদ দিয়ে দিতে কর। তখন আমি নিজে নিজে লেখাপড়া বাদ দিয়ে দিলাম। তো আমি ছোটবেলাতে একটা জিনিস খুব ভালোবাসতাম, সেটা হচ্ছে গান। মানে যখন বাড়ির বাইরে বেড়াতাম, অর্থাৎ এমনও সময় যাচ্ছিল আমার যে বাবা মার সামনে বসে বসে গান গাইতাম। তখন একদিন মানে সন্ধ্যাবেলা আমি বাড়ি থেকে বেরোয় আমাদের বাজারে একটা দোকান আছে, তখন মানে ওইখানে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা, তা আমি মনেখানে একটা গান গাচ্ছিলাম। আমার পিছনে যে লোক আছে সেটা তো আমি জানি, আমি দেখছি, কিন্তু আসলে যে কে আছে সেটা আমি জানতাম না। তা আমার মানে আমার যে সুর, আমার যে কণ্ঠ, সেই কণ্ঠ অনুযায়ী আমি গান গাইতে যাচ্ছিলাম। আমার গান যখন শেষ হলো এক পর্যায়ে, তখন ওই লোকটি আমাকে বললো যে তোমার বাড়ি কোথায়। তখন আমি বললাম যে কেন, আমি বলছে ভালোভাবে লোকটা বললো যে না আসলে একটু দরকার আছে, তোমার বাড়ি কোথায় বলো। পর আমি বললাম যে আমার বাড়ির পিছনে সামনে একটা বটের গাছ আছে, এই বটের গাছ তোলা আমাদের বাড়ি। তখন আমার বাবার নাম জিজ্ঞেস করলো, তখন আমি বললাম যে আমার বাবার নাম দুলাল। তখন আমার নামও জিজ্ঞেস করলাম, তখন বললাম যে হ্যাঁ আমার আমার নাম সুমন। কিন্তু কেন নিলেন আপনি আমার এই অ্যাড্রেস গুলো, কেন মানে কি করবেন? বললো যে না দরকার আছে, তুমি পরে বুঝতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি তো খুব ভালো গান গাও, তো আরেকটা গান শোনাও। তখন মনে করেন আমি আরেকটা গান শোনালাম ওনাকে। দু তিন দিন পরে ওই লোকটা আমাদের বাড়িতে আসছিল, উনি আমাকে নিয়ে যাবে আর কি গান শিখাবে। তখন আমার বাবা তো ভাবতেছে যে নিয়ে গেলে তো ছেলে পড়ালেখা নষ্ট হয়ে যাবে, মানে বাবার ইচ্ছা ছিল যে পড়ালেখা যদি সে মুখে মুখে বলতে হয়তো বা বাদ দিয়ে দিছে, কিন্তু পরবর্তীতে আবার তো পড়তে হতে পারে, এই জন্য সে মানে দিতে ইচ্ছুক না। মার ইচ্ছুক ছিল, আমার ইচ্ছা ছিল যাইতে, কিন্তু আমি মানে যাওয়া হলো না আর কি। তখন এভাবে ওই যে বাবা যেরকম মানুষের কাজ কাম করতো, তখন আমি এভাবে মানুষের কাজ কাম করি। তখন আমি রডের কাজ করতে আসলাম আর কি ঢাকাতে, সাইডের কাজ যেটাকে বলা হয়, সেটা প্রায় 3.5 বছর করার পরে দেখতেছি এখানে প্রচন্ড রিস্ক, মানে পড়ে গেলে জীবনের শেষ। তখন আমার ফুপু মানে গার্মেন্টস চাকরি করতো আর কি, তো আমার ফুপু আমাকে বলতেছে যে তুই তো একটু লেখাপড়া জানিস, তো আমার সাথে চলে গার্মেন্টস চাকরি নিয়ে, তুই গার্মেন্টস চাকরি করবি। তখন আমি আমার মাকে বললাম, আমি আবার ছোটবেলা থেকে মানে আমার জীবনে যাই ঘটতো না কেন, আমি আমার মার সাথে খুব শেয়ার করতাম, আমার মা আমার খুব ভালো বেস্ট বান্ধবী আর কি, মানে মার সাথে সব শেয়ার করি। আর যেখানে যত টাকায় আমি কামাইছি, 10 টাকা হলে যদি কামাইছি সেটা আমার মাকে আমি দিয়েছি, যদি পরবর্তী আমার লাগছে তো 2 টাকা আমি ওনার থেকে চেয়ে নিছি। মা বললো যে ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তখন আমি গার্মেন্টসে আসলাম, আসার পরে তখন আমার ফুফু আর আমি এক রুমে থাকতাম, তো থাকতে থাকতে ও আমাকে একটা অফিসে চাকরি নিয়ে দিল। নিয়ে যাওয়ার পরে তখন প্রায় 4 বছর আমি ওই অফিসে চাকরি করলাম আর কি। করার পরে অফিস থেকে কিছু কাজ শেখার পরে তখন অন্য একটা অফিসে চাকরি নিলাম। নেওয়ার পরে আমি 4 তলা ফ্লোরে চাকরি করতাম, আর পালন নামে একটা মেয়ে ছিল, সে মেয়েটা মানে 5 তলায় ডিউটি করতো। আমাদের ফ্লোরে একটা কাজের লোকের কম ছিল আর কি, সুপারভাইজার ছিল, সেই সুপারভাইজার সে মেয়েটাকে নিয়ে আসলো আর কি। আনার পরে তখন ওই মেয়েটার চুলগুলো ছাড়া দেওয়া ছিল আর কি, দেখতেই আমার খুব মানে ভালো লেগে গেছে আর কি।
আপনি যখন গার্মেন্টস এ কাজ করা শুরু করেছেন তখন আপনার বয়স কত আনুমানিক?
তখন আমার বয়স 18-19 হবে।
18-19 কোন ক্লাসে পড়ছিলেন তখন আপনি নাকি পড়াশোনা?
না, পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলাম তখন আমি।
পড়াশোনা মানে এর আগে রডের কাজ করতেন?
হ্যাঁ।
ওকে, তারপর?
তখন মানে ওই মেয়েটাকে দেখার পর এক নজরে মানে আমার খুব ভালো লেগে যায় আর কি। তখন আমি ওর দিকে চাইতাম, ঠিক আছে, ও আমার দিকে চাইতো, মানে ও খুব কম চাইতো কিন্তু আমি একটু বেশি চাইতাম আর কি। আমার এক বন্ধুকে বললাম আর কি, মানে আসলে সে লেখাপড়া জানে কিনা সেটা টেস্ট করার জন্য, সে যে মানে যে টেবিলে কাজ করতো সেই টেবিলে আমি মানে একটা পেন্সিল দিয়ে আমি লিখলাম যে তোমাকে আমার খুব ভালো লাগে, তো যদি আসলে লেখাপড়া সে জানে তাহলে সেটা সে পড়বে। আমি এটা খেয়াল রাখছি যে লাঞ্চ করে আসার পরে যদি টেবিলের দিকে তাকায় তাহলে তো অবশ্যই সেই মানে লেখাটা দেখবে, আর দেখলে সে পড়লে আমি বুঝতে পারবো। তো তখন মানে সে আসলে লেখার দিকে তেমন একটা খেয়াল করে নাই, সে তার ধ্যানে সে কাজ করতেছিল। তখন মানে আমার পিছনে যে কাজ করি তখন সে আমার বন্ধু বলতেছে যে কীর্তি বারবার টাকা আসছে। তখন আমি বললাম যে দোস্ত তোমার খুব ভালো লাগে, কি করা যায়? তখন বললো যে ভালো লাগতেই পারে, স্বাভাবিক কাজ কর। তখন আমি বললাম যে তুই ওর নাম্বারটা আমার জানিতে পারবি? কয় এটা কোনো ব্যাপার হইলো, এই ফলোর এমন কোনো মাইনি আছে যে যার নাম্বার আমার কাছে নাই? পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই যদি নাম্বারটা এনে দিতে পারিস তাহলে তোকে একটা মোগলাই খাওয়াবো আর কি। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে তুই কালকে নাম্বারটা পাই যাবি। আমি মানে জিনিসটা অত বিশ্বাস করতে পারলাম না, ও কিন্তু ও যে সিরিয়াসলি বলছে এটা আমি জানি না। তো তখন মানে সকালবেলা আসতেই সে আমার নাম্বারটা দিয়ে দিতেছে, আমি বিশ্বাসই করতে পারি না যে ওই মেয়েটার নাম্বার এটা। তুই খুব চালু করে কাজ করলাম, কাজ করার পর আমার ফোনে টাকা ছিল না, আমি আর একটা বন্ধুকে বললাম যে আমার ফোনে টাকা নাই, তুই আমার কিছু ফোনে টাকা দিয়ে দে, আমার দরকার আছে আর কি, আমি অফিসের ভিতরে বেরোতে পারছি না। পরে খুব তাড়াতাড়ি করে কাজ শেষ করলাম, শেষ করার পরে তখন আমি আর নাম্বারে ফোন দিলাম আর কি, ওই মেয়েটার নাম্বারে ফোন দিলাম। ওই মেয়েটা ওদিনকে আবার অসুস্থ ছিল হয়তো বা সে অফিসে আসে নাই, যার কারণে আমি ওর নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তখন সেই মেয়েটাকে বললাম যে হ্যালো, মেয়েটা আমাকে প্রথম সালাম দিয়েছিল, তখন সালাম দিলাম, নেওয়ার পরে বললাম যে আমি ওনাকে মানে খুব সালাম টালাম দিয়ে কথা বলেছি প্রথম। তখন ওকে আমি বললাম যে আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি কে? তখন উনি বললো যে না আপনি বলতে আমি আসলে আপনার সাথে আগে কথা বলিনি, তাহলে আপনাকে চিনবো কিভাবে? তখন সে আমাকে চিনতে পারেন। তখন আমি বললাম যে আমি আমি সুমন, আমি চারটারা ফুলের নীতি করি, মানে আপনি দেখি আমি চাইতাম আমি সেই ছেলেটা। তখন বলতেছে যে না আমি ঠিক চিনতে পারতেছি না। পরে আমি আবারও মানে ওনাকে বুঝাতে চেষ্টা করলাম, তখন সে বুঝতে পারলো যে হ্যাঁ। তখন আমি বলি যে হ্যাঁ বুঝতে পারছি, যে হ্যাঁ বলেন কি বলতে চান? তখন আমি বললাম যে দেখেন আমি আপনার কাছে সরাসরি বলতে চাই, কোনো লুকা সাবা নাই, ঠিক আছে, আমি সরাসরি আপনাকে বলবো যে আপনাকে আমার ভালো লাগে, এক কথা আমি আপনাকে বিয়ে করতে চাই।
প্রথমেই আপনি এই কথাটা বলে ফেললেন?
হ্যাঁ, প্রথমেই বিয়ের প্রস্তাবে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, মেয়েটার নাম কি ছিল?
পালন রানী ছিল আর কি।
কি নাম?
পালন রানী।
পালন রানী?
হ্যাঁ।
আচ্ছা, তার মানে মেয়েটা হিন্দু ছিল?
হ্যাঁ হ্যাঁ,
মেয়েটা আপনি জানতেন না?
আমি জানতাম না সে হিন্দু ছিল আর কি। তখন সে মেয়েটা আমাকে বলতেছে যে আপনার পরিচয়টা ভালোভাবে দেন, আপনি কি মুসলমান? তখন আমি বললাম যে হ্যাঁ আমি মুসলিম। তখন উনি বললো যে আপনি তাহলে ভুল নাম্বারে ফোন করছেন, আমি কোনো মুসলিম না, আমি হিন্দু। তখন আমি বললাম যে তাতে কি? তখন করছে যে না এটা কখনোই সম্ভব না, আপনি যেটা বলতেছেন সেটা কোনোদিন হয় না। পর আমি বললাম দেখেন ইচ্ছা করলেই হয়, হয় না এমন কোনো জিনিস নাই, হবেই, চেষ্টা করেন তাহলেই হবে। তখন মেয়েটা বলতেছে যে না না আপনি যেটা বলেন সেটা কখনোই হবে না, আর তাছাড়া আমি কেন আপনাকে বিয়ে করতে হবে, আপনাকে আমি চিনি না জানি না, হ্যাঁ আপনি সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যদি ভেবে রাজি না হন তাহলে আমার সাথে কিছুদিন সম্পর্ক করেন, তাহলে আমাকে বুঝুন জানেন, তো আপনি আমাকে বুঝতে পারবেন আমি আসলে কেমন ছেলে। তো তখন সে কিছুতে রাজি হচ্ছিল না। তখন আমি বললাম যে দেখেন আপনাকে আমি একটা কথা বলি, এই কথা যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনি আমার সাথে সম্পর্ক করেন, আপনার আমাকে ভালোবাসেন, আর যদি না হয় তাহলে ভালোবাসার দরকার নেই। তখন মেয়েটা বলেছে কি বলতে চান আপনি, এমন কি এমন কথা? তখন আমি বললাম যে আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমি বলতে পারি যে আমি আপনাকে বিয়ে করলে কখনো ফালাই থেকে চলে যাবো না, কারণ এরকম হয়, অ্যাভেলেবল হচ্ছে যে বিয়ে করলে অনেক সময় দেখা যায় বউ ফালাই থেকে চলে যায়, আর বিয়ে করে বউর কোনো খোঁজ খবর নেই না, ও যদি দুই চার পাঁচজনের মতো আমি ওরকম না, আমি আপনি কখনোই ফালাই দেবো না যদি আপনি রাজি থাকেন আর কি। তখন মেয়েটা বলতেছে যে না আপনি তাহলে এক কাজ করেন, আপনি যেহেতু এতই আমাকে ভালোবাসেন তাহলে আপনি আমার জন্য হিন্দু হয়ে যান।
সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে দুজন দুই ধর্মের এবং এখানে এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আপনাদের ভালোবাসার ক্ষেত্রে, তাই তো? ওকে, তারপর
মেয়েটার সাথে একটা না 38 মিনিট কথা
বলো, ফোন করে 38 মিনিট?
হ্যাঁ, প্রথম ফোনে 38 মিনিট কথা আমি ওনার সাথে বললাম।
আচ্ছা,
তখন সে রাজি হলো না আর কি, রাজি না হওয়ার কারণে তখন আমার মনটা একটু খারাপ লাগলো। পরে একটা কথা বললাম লাস্টে, আমি ওনাকে বললাম দেখেন আজকে আমি আপনাকে যেভাবে মানে অফারটা দিয়েছি, হয়তো বা আপনার লাইফে এরকম অফার আপনাকে হয়তো বা কেউ দেয়নি, তবে আপনি আমার বিষয়টি একটু বিবেচনা করে একটু ভেবে দেখেন জিনিসটা। এই কথা বলে আমি আমার ফোনটা মানে কেটে দিলাম আর কি।
তখন তার আগে কি আপনি আপনার পরিচয়টা দিয়েছেন যে আমি আপনি আপনার ওই পাশের সিটে বসে কাজ করেন?
পরিচয়টা দিয়ে দিয়েছিলাম ওকে আগে, না হলে তো সে আমাকে চিনতে পারে না, এখানে আমার মানে পরিচয়টা আমি ওকে দিয়েছি। তারপরে তখন বললাম যে ভেবে দেখেন, তখন আমি ফোনটা কেটে দিলাম। তারপরে মন খারাপ মানে কাজ করতেছি আমি, তখন লাঞ্চ টাইম হলো, লাঞ্চ টাইম করে আসলাম, তখন সে লাঞ্চের পরে সে আমাকে ফোন দিল আর কি। ফোন দিয়া বলতেছে, আমি তখন রিসিভ করলাম, রিসিভ করার পরে সে বলতেছে যে আপনি কি ভাত টাত খাইছেন নাকি কেমন আছেন? হ্যাঁ, তখন আমি বললাম দেখেন আমি আপনাকে যেটা বলি থাকি আপনি সেটা স্বীকার করেন যে আপনি আমার সাথে আসলে সম্পর্ক করতে চান কিনা, তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি ভালো আছি, আমি ভাত খাইছি, তা না হলে আপনার সাথে ভালো কথা বলার আমার কোনো দরকার নেই। তখন মানে আমি একটু রাগ দেখালাম এই জন্যে যে হয়তো বা রাগ দেখালে সে আর একটু মানে মনটা গলবে আর কি, এই জন্যই আমি তার সাথে রাগটা দেখাইলাম যে সে ছেলেটা তো বললো তার সাথে এত খারাপ ব্যবহার কিভাবে করি, হয়তো এরকম হতে হতে পারে, এই জন্য আমি মানে তাকে একটু রাগ দেখালাম আর কি। তখন কথা বলতে আসি, কিছুদিন কথা বলার পরে তখন তো রাজি হয়ে গেল আর কি, ঠিক আছে আমি আপনি যেটা বলছেন সেটা আমি করবো আর কি, মানে আমি হিন্দু থেকে মুসলিম হব আর কি।
আচ্ছা,
যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি থাকতাম টাঙ্গালের লিটন ভাইয়া তার ওয়াইফ ছিল দুজনে থাকতো, আমাদের সাথে থাকতাম আর কি। ওদের কাছে বললাম, ওরা এমনি বুঝতে পারছে, আমি দেখা যায় ফোনে কথাবার্তা বলি, আগে কোনো সময় এরকম করতাম না, কথাবার্তা কারোর সাথে বলতাম না, এখন আমি ফোনে কথা বলি, রাত্রে বেশি বেশি কথা বলি, তো ভাবে বুঝতে পারছে আর কি, হয়তো বা কারোর সাথে এসে সম্পর্ক করতে সেরকম।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে হ্যালো 8920 তে এমন একটি জীবনের গল্প উপস্থাপন করা হচ্ছে যে জীবনের গল্পের সবচাইতে বড় ধাঁচ বা ঝাঁজ যেটা বলি সেটা হচ্ছে সত্য, এবং এই সত্য যাকে সবচাইতে মর্মাহত করতে পারে কিংবা যাকে সবচাইতে খুশি করতে পারে সেই মানুষটি আজকে স্টুডিওতেই উপস্থিত রয়েছে। সেই মানুষের সঙ্গে আমরা একটু আগেই অনুষ্ঠানের শুরুতে কথা বলে নিয়েছি, সেই মানুষ হচ্ছে সাদিয়া, এবং সাদিয়া আমাদেরকে পারমিশন দিয়েছে যে সে সত্যটা জানতে চায়, আমরাও জানতে চাই, লাখ লাখ মানুষ জানতে চাই এই সত্যটা আসলে কি। আর আপনারা যদি এদের দুজনকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের আরো একবার স্বাগত। আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে সুমন তার জীবনের গল্প এখানে উপস্থাপন করছে। আপনার জীবনের গল্প যদি আপনি সুমনের মতো করে এখানে এসে বলতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন করে আপনার জীবনের গল্পের সারমর্মটুকু বলবেন, এবং সেটা এখানে রেকর্ড করা হয়। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এছাড়া আপনি চাইলে আমাদের আগের 3টি নম্বরটাতেও ফোন করতে পারেন, 9115668। আমি আবারও বলছি 9115668। ওকে সুমন, তারপর কি হলো?
তারপর ভাবি বলতেছে যে তুই কি কাউকে ভালোবাসিস? আমি বললাম যে ভাবি আসলে এরকম এরকম ব্যাপার। তখন ভাই বললো যে ঠিক আছে, সে তাকে যার সাথে এত কথা বলিস তাহলে একদিন তার বাসায় নিয়ে আয়। তখন আমি তারা ফোন দিলাম, ফোন দিয়ে করলাম যে ভাবি তো তোমার দেখতে চায়, তো তুমি কি বাসায় আসবেন? তখন সে বলতেছে বাসায় যাওয়ার আগে আমার একটা কাজ আছে, কালকে তো শুক্রবার, তো তুমি কালকে একটু বর্ষা হলের সামনে আসবে। বললাম কেন? চাষের কাছে টাকা পাই তো, তো চাষের কাছে যাবো, চাষে বড় বাড়ি থাকে। আমি আসছি, আসার পরে তখন অর্জন ওখানে ওয়েট করলাম, ওয়েট করার পরে তখন সে আসলো, আসার পরে দুদিন একসাথে গাড়িতে উঠলাম, একসিটে বসলাম, ওই বাড়ি প্রথম আর কি, এক সিটে বসাটা। কথা বলতে ওর সাথে কথা বলতে বলতে যে বড় বাড়ি কখন পার হয়ে গেছে এটা দুজনে একজনও বলতে পারিনি,
যেখানে নামার কথা।
হ্যাঁ হ্যাঁ, যেখানে মানে নামার কথা ছিল সেইখানটা চলে গেছে, আমরা মানে বড় বাড়ির সাইডে চলে গেছি কলেজ গেট। পরে আবার দুজনে মিলে মানে খানিকক্ষণ হাসাহাসি করলাম, আবার তখন ব্যাক করে আসলাম। আসার পরে তখন আমি বললাম যে তোমার সাথের কাছে তুমি যাবে, তাহলে তোমার সাথে আমাকে চিনে না, তখন আমার কি পরিচয় হবে? তখন সে বলতে তাহলে তুমি সাথের সামনে ফেস হওয়ার দরকার নেই, তুমি একটু আলাদা থাকো, আমি কথা বলে নিচ্ছি। তখন আমি সাইডে ছিলাম, সাইডে থাকার পরে তখন সে কথা বললো, আবার দেখ নিলাম আমাদের বাসায় আসলাম আর কি। ভাবিরা সবাই দেখছে, ভাইরা সবাই দেখছে, কারো সবার তো আর মন মানুষের একরকম না, হয়তো বা কারো পছন্দ হয়েছে কারো হয়নি। আমি বলতে চাই কার পছন্দ হলো না হলো সেটা আমার দেখার দরকার নেই, আমি জানি আমার পছন্দ হয়েছে এটাই ঠিক আছে। তখন ভাবি বলতে চাই তাহলে পছন্দ হয়েছে তাহলে বাট ফোন কর, ফোন করার পর মার কাছে বাড়িতে ফোন করলাম। বাড়িতে ফোন করার পরে ভাবি মানে কথা বললো যে মা সুমন তো একটা মেয়েকে পছন্দ করে, সে তাকে বিয়ে করতে চায়, এখন আপনারা কি বলেন? তখন মা বলতেছে বিয়ে করতে চায় মানে, আচ্ছা ঠিক আছে, যে তাকে বিয়ে করতে চায় একটা শর্ত আছে আমাদের। কি শর্ত? টাকার কথা বললো আর কি, যৌতুক যেটাকে বলা হয়। মা বলতেছে 1 লক্ষ টাকা নিয়ে আসতে হবে। কিন্তু আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি যাকে বিয়ে করবো যে আমি কোনো যৌতুক নিয়ে বিয়ে করবো না। তখন আমি বললাম যে মা সে তো গরিব মানুষ, 1 লাখ টাকা কোথা থেকে দিবে?
মেয়েটার নাম যেটা কি ছিল বলছিলেন?
মেয়েটার নাম ছিল পালন রানী।
পালন রানী, তখন পালন রানীর ফ্যামিলি সম্পর্কে আপনি জেনেছেন যে তারা খুব গরিব।
হ্যাঁ,
তাদের যে হিন্দু বংশ যেটাকে বলে সেই বংশে তারা, তাদের বংশ পরিচয় কি ছিল? আচ্ছা, কি বংশ তারা ছিল?
ওরা নমশূদ্র বংশ ছিল আর কি।
নমশূদ্র বংশ, ওকে। হ্যাঁ, তো মা বলছিল যে আপনার যৌতুক নিয়ে আসতে।
হ্যাঁ হ্যাঁ, যৌতুক নিয়ে আসতে হবে। তখন আমি মানে মাকে বললাম যে যৌতুক তো দেওয়া সম্ভব না। তখন আমি বললাম যে মা আর একটা ইয়ে আছে আর কি, মেয়েটা হিন্দু। তখন এটা শোনার পরে তখন মা বলতেছে যে না না না, এটা তো কখনোই হয় না, আমরা মুসলমান তারা হিন্দু, আর তাছাড়া তোর তো কিচ্ছু নাই, মানে সে গরিব, তুই কেন এরকম একটা মেয়েকে বিয়ে করবি? তাছাড়া শ্বশুর বাড়িতে জীবনে কোনো যেতে পারবি না, এদের যে একটা আদর যে একটা ভালোবাসা সেটা তুই কখনো পাবি না, অর্থাৎ এরকম মেয়েকে বিয়ে করার দরকার নাই। তখন আমি বললাম যে না, আমার কারো ভালোবাসার দরকার নাই, কারো টাকারও আমার দরকার নাই, আমার ভালো লাগছে আর আমি আর বিয়ে করবো, এরকম কথা আমার মাকে বললাম। তখন বললো যে না না, এটা হবে না, তোর আব্বা শুনলে এটা গালাগালি করবে, মানে মারধর করবে, এটা হয় না, কখনো না। এটা আমি যেহেতু তার কথা দিয়েছিলাম তার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না, তার কথা আমি ঘুরে নিতে পারবো না, এটা কখনো হয় না। তখন আমি মাকে বললাম যে আমি যতটুকু জানি যে একটা হিন্দু মানুষকে মুসলমান করলে তাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর ভালোবাসাটাই আমার দরকার, অন্য মানুষের কারো ভালোবাসা আমার প্রয়োজন নেই। তখন বললো যে ঠিক আছে তুমি একটা বুদ্ধি করো, তুমি মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসো। ফোন কাটা দিলাম, তখন একাকে চিন্তা করতেছে যদি এই মেয়েটাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে দেখা যাবে কারো পছন্দ হবে কারো হবে না। অতএব বিয়ের পরে যদি বাবা মা মানে নেয় নিব, না নিলে হ্যাঁ নাই এরকম আর কি চিন্তা ভাবনা। ওর সাথে কিন্তু আমি টোটালি এক মাস চোদ্দ দিন কথা বলছি আর কি, সবকিছু ইয়ে হয়ে গেছে, ওকে হয়ে গেছে, কবে বিয়ে করবো আমরা, কবে সিদ্ধান্ত কি সবকিছু মানে ওকে
সবকিছু বিয়ে কেন্দ্রিক প্ল্যান।
হ্যাঁ হ্যাঁ, তারপরে তখন আমি ভাবিকে বললাম যে শোনো তুমি মায়ের কথা বাদ দাও। তখন সে বলতেছে যে তাহলে তুই কি করতে চাস? পরে আমি বললাম যে এক কাজ করো, তুমি ওই বিয়ের যত কিছু লাগে আর কি হালকা কিছু কিছু জিনিস তাকে দাও। তখন ভাবি সবকিছু কেনাকাটা করলো।
এর আগে কি আপনি তাকে কখনো জিজ্ঞেস করেছিলেন সে যদি ধর্মান্তরিত হয় তার ফ্যামিলিতে তার কি অবস্থা হবে?
হ্যাঁ আমি বলছিলাম, সে বলতেছে যে না তুমি যদি সবকিছু ম্যানেজ করে আমাকে নিতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই আর কি।
সে ফ্যামিলি ছেড়ে দিবে?
সে ফ্যামিলি ছেড়ে দিবে, তার ফ্যামিলির মধ্যে সে কোনো সময় যোগাযোগ রাখবে না,
এরকম একটা কথা বলেছিল আপনাকে?
হ্যাঁ বলেছিল।
দিস ইজ দ্য ফ্যাক্ট, আমরা হার্ড রিয়েলিটিকে এখানে উপস্থাপন করছি প্রিয় শ্রোতা। কারো ধর্মকে আঘাত করে নয়, কারো বিলিফ বা কারো যে ধর্মীয় দর্শন সেখানে কোনোভাবেই আমরা আঘাত করতে চাই না। আজকে সুমন যে জায়গাটা থেকে তার জীবনের গল্প বলছি এটা তার নিজস্ব চিন্তা, এবং একই সাথে আমরা আরেকজনকে এখানে পেয়েছি তার যে একটু পরে বলার সুযোগ হবে সেটা তার নিজস্ব চিন্তা। সে যেভাবে বিশ্বাস করে সেটা একান্তই তার ব্যক্তিগত বিশ্বাস, যেটাকে আমরা এমন ভাবে ব্যক্তিগত জীবনে জড়াবো না যে ও যেটা বলছে সেটাই একেবারে স্বতঃসিদ্ধ। কিন্তু ও হয় মনে করে যে ওই মেয়েটাকে যদি তার ফ্যামিলিতে নিয়ে আসতে হবে তাহলে ওই ফ্যামিলি একেবারে ডিটাচ করে দিয়ে তার ফ্যামিলির সাথে একেবারে মেনে চলতে হবে। আমরা এটা জানার চেষ্টা করছি না যে আসল ধর্মীয় বিধান কি, কিন্তু সুমন মনে করছে না এটাই তার ক্রিস্টি কালচার, সেই জায়গাটা দিয়ে আমরা ফিরতে চাই। ওকে, তারপর?
তারপর তখন দেখা যাচ্ছে সে ভাবে সবকিছু কেনাকাটা করলো, নাকে ফুল, আর আমার আগে থেকে আমার গলামের একটা সোনার চেইন ছিল, বিয়ে করার আগে ওকে দিয়ে দিয়েছি আর কি। রমজানের পাঁচ দিন আগে তখন দুজনে মিলে আবার রিক্সা দিয়ে বাসায় আসলাম আর কি। বাসায় যখন আসলাম তখন তো সবাই জানাজানি হয়ে গেছে বিয়ে, তো সব মানুষ ওকে দেখতে আসছে আর কি। দেখতে যখন আসলো যে হিন্দু থেকে মুসলমান হবে এই মেয়েটা দেখা দরকার কিরকম, কথা নেওয়ার জন্য মেয়েটাকে বলতেছে যে আচ্ছা তুমি যে মানে হিন্দু থেকে যে মুসলমান ধর্মে আসতে চাচ্ছ, আমাদের ধর্ম তো ভালো না, বছরে দুইটা আমরা একটা আনন্দ করি, একটা রমজানে একটা কোরবানি, তোমাদের হিন্দু ধর্মে দেখা যায় 12 মাসে 13 পুজো কত আনন্দ হয় কত কিছু, তুমি তো এগুলো অনুভব করতে পারবে না, এগুলো ভোগ করতে পারবে না। তখন মেয়েটা বলতেছে যে না আমার মানে অত আনন্দ দরকার নেই, আমি মুসলমান হব, মুসলমান ধর্ম আমার ভালো লাগে এতটুকুই জানি। তখন ওই লোকটা বলতেছে যে আচ্ছা তুমি যে ছেলেটার কথা শুনে যে মুসলমান হতে চাচ্ছ ওই ছেলের কি বিশ্বাস আছে, তুমি আর বাড়ি চিনো আর ঘর চিনো আর কোনো কিছু চিনো? চিনো না। তখন বলতেছে যে না আমার কোনো কিছু চেনার দরকার নেই, আমার ওর আমি বিশ্বাস করছি, বিশ্বাসী সবকিছু, সে যদি আমাকে ফেলে ফেলে চলে যায় যাক আল্লাহ তো সব দেখবে, আল্লাহ তো সবই জানেন, সবই শুনতেছেন, সবই বুঝেন, ও যদি আমাকে ফেলায় ফেলে চলে যায় তাহলে যাবে, আল্লাহ তো আছেই, আল্লাহ তো বিশ্বাস হয় না। অনেকে এভাবে মানে তাকে এভাবে অনেক ধরনের কথা বলতেছিল, তখন সে কারো কথাই মানে ইয়ে না। তো একটা কাজের কাছে আমি গেলাম আর কি, আমি নিজেই গেলাম যে আমার তো আর কোনো লোক নাই, আর আমি যে বিয়ে করছি সেটা আমার বাড়িতেও জানে না, আমি চাচ্ছি পরে জানাবো আর কি। তো পরে একটা কাজের কাছে গেলাম, তখন বললাম যে বিয়ে করাইতে হবে, মানে আমার এক ফ্যান্ট্রি নিয়ে গেছে, ফ্যান বলতেছে, পরে তখন কাজী বলতেছে কিরকম ধরনের বিয়ে, তো তখন বলতেছে যে এরকম এরকম ব্যাপার হিন্দু থেকে মুসলমান ধর্মের বিয়ে করাইতে হবে। তখন কাজী বলতেছে না আমি এই বিয়ে করাইতে পারবো না। কেন? তখন বলতে যে বিয়ে করাইতে লাগে কোর্টের কাগজ লাগবে, ম্যাজিস্ট্রেটের সাইনের একটা কাগজ দেওয়া হয়, ওই কাগজটা লাগবে, নাহলে আমি বিয়ে করাতে পারবো না। কেন পারবেন না? এটা সমস্যা কি? সবাই যেহেতু রাজি। কাজী বলতেছে আইন জানো এই মেয়েটাকে যদি এখন এমনি এমনি মুসলমান মানে তাকে বিয়ে পড়াই দিই, তখন এই মেয়ের গার্জিয়ান যদি কালকে আসার পরে যদি তোমাকে
ক্লেম করে
মানে ক্লেম করে যদি বলে যে তুমি তাকে জোর করে মুসলমান মানে বিয়ে করছো, তখন যদি কেস করে তোমার নামে তাহলে তোমার ওর 12 বছরের জেল আর আমার 7 বছরের জেল, আমি তোমার জন্য জেল টেল খাটতে পারবো না। এইভাবে কাজী আমাকে বললো। তো একে একে আমি তিনটা কাজের কাছে গেলাম, সেম একই কথা তারা বলতেছে যে এই বিয়ে পড়াতে তারা পারবে না। তখন একটু টেনশন হচ্ছে আমার, চরম টেনশন, কারণ বিয়ে না হলে এতগুলো লোকজন জানা যায় এরা তো কোনো আয়োজন, একটা খারাপের বিষয় আছে এখানে, বিয়ে তো হতেই হবে যেভাবেই হোক। পরে তখন আমি আসলাম মন খারাপ, মানে আমি যার কাছে সে ভাই বলতেছে কি এসে, তখন বললাম যে এরকম এরকম ব্যাপার কোনো কাজে সেটা রাজি হচ্ছে না। তো পরে বাড়ির লোকে বললাম যে আঙ্কেল এরকম এরকম ব্যাপার এখন কি করা যায়, তখন আঙ্কেল বলতেছে যে বিষয়টা আসলে খুব সিরিয়াস, তো আচ্ছা ঠিক আছে আমি একটা কাজে আছে, কাজের কাছে ফোন করতেছি, কাজে আসতে আর কি। হ্যাঁ, তখন কাজে আসলো, আসার পরে কাজে ওই মানে ওকে মানে মেয়েটাকে বলতেছে কেন মুসলমান হবে ভালো না এসে অনেক কিছু, মানে তার মানে টেস্ট করছে যে তার মনটা পরীক্ষা করছে যে আসলে সে কি চায় মেয়েটা। তখন মেয়েটা একই কথা ছিল যে না আমি মুসলমান ধর্ম আমার ভালো লাগে, আমি মুসলমান হবো, এটাই সত্য, আর পিছনে কি হয়েছে না হয়েছে আমি ওগুলো জানতে চাই না, বুঝতেও চাই না। তখন কাজে দেখলো যে না হ্যাঁ মেয়েটা ঠিক আছে, তখন একটা ভাবি ছিল, ভাবিকে বললো যে মেয়েটাকে উজু করে নিয়ে আসো। উজু যখন করা আনছে তখন মেয়েটাকে কালেমা পড়ানো হয়েছে আর কি, কালেমা পড়ানো হয়, তাকে আগে মুসলমান বানানো হলো। হওয়ার পরে তখন মানে আমার সাথে যার মানে বিয়েটা দিল আর কি।
কি নাম রাখা হলো তার?
ও হ্যাঁ, একজন একটা নাম বলতেছে আর কি, কাজী বলতেছে যে ওর নামটা সাদিকা দি, সাদিকা নামের অর্থটা খুব সুন্দর। হ্যাঁ, সাদিকা, সাদিকা আফরিন নামটা দিয়ে দিই, সুমন সাদিকা, তাহলে নামটা মেয়েটা ভালো আর কি, সাদিকাই দিয়ে দেওয়া হোক। তখন সাদিকা নামে বিয়েটা পড়ানো হলো আর কি।
সাদিকা,
জি
সাদিকা হলো তার নাম,
সাদিকা আফরিন,
সাদিকা আফরিন, তার মানে আজকে যে সাদিকা এখানে বসে আছে সেই হচ্ছে সাদিকা আফরিন। সাদিকা, আপনার কাছে একটু যাই এই পর্যায়ে, আমি আপনার সঙ্গে একটু শুনি। এই যে আপনি ধর্মান্তরিত হলেন, আপনি সুমনকে বিয়ে করলেন মাত্র 1.5 মাসের পরিচয়ে, এবং আপনি আপনার যেখানে বড় হয়েছেন, আপনার সমাজ, আপনার সংসার, আপনার পরিবার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এরকম একটা মানুষকে নিয়ে একটা অজানার পথে পা বাড়াচ্ছেন, কেন আপনি মুসলিম হলেন, কেন আপনি ওকে বিয়ে করলেন?
ভালো লাগেছে, তাই বিয়ে করেছি।
সেটা তো ঠিক আছে, কিন্তু তারপরে আপনার কখনো মনে হয়নি যে আপনি যে কাজটা করছেন সেটা যদি কোনো ভুল কাজ হয় আপনার পরিবার আপনাকে আর কোনোদিন জায়গা দেবে না, এরকম কখনো মনে হয়নি?
হ্যাঁ মনে হয়েছে।
আচ্ছা, মনে হওয়ার পরে?
মনে হওয়ার পর আমার বাবা অনেক গরিব, তারপর আমি গার্মেন্টসে যখন চাকরি করি তখন এক সময় ভাবছি যে না, আমার ভাই বোন, চার বোন চার ভাই, মেয়েদের মধ্যে আমি ছোট আর আমার ছোট এক ভাই,
জি,
কেউ গার্মেন্টসে চাকরি করে না, আমি আমার মায়ের সাথে একটু অল্প রাগ করে চলে আসছি। আমার এক পাড়া প্রতিবেশী ভাইয়ের বউ ছিল, তার সাথে পরামর্শ করে চলে আসি। তো চলে আসার পর গার্মেন্টসে আস্তে আস্তে চাকরি করলাম, করার পর দেখা গেল যে হচ্ছে কিছু টাকা পয়সা মায়ের ঢেই বা আমিও চলি এরকম। তখন চিন্তা করলাম যে না, এগুলো করা হইব না, কারণ এইসব করতে গেলে দেখা যাবে আমার মারটা অনেক কষ্ট হইব, তা আমার আব্বা নাই, ভাই গুলো আবার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। তে অনেক চিন্তা ভাবনা করে উনি আবার ওনার ভাবির সাথে, টাঙ্গালের ওই ভাবিটা ছিল, ওনাদের মাঝখানে থাকতেন, তো ওনা যে বাসায় যায় না, অনেক সময় দেখা যায় টেনশন করে যে না এই মেয়েটা বিয়ে করবো এসে। আমি ওনাকে বললাম যে না, আপনাকে আমি বিয়ে করবো না, কারণ আপনি একটা মুসলিম ছেলে, কখনো যদি আমাকে ফেলে চলে যান তাহলে আমি কার কাছে যাব, যে কারো কাছে যাইতে পারবো না, মার কাছে যাইতে পারবো না, তারপরে আত্মীয় স্বজন কারো কাছে যাইতে পারবো না, এমনকি কোনো গ্যারান্টি নাই যে আপনার বাবা মা আমাকে রাখবে, কারণ যেখানে আপনি দেখতে পারবেন না তখন আপনি বাবা মা আমাকে দেখবে না। এটা ওনাকে বললাম, না আমার বাবা মা অনেক ভালো, আমার মা বাবার মতো কোনো একটা মানুষই হয় না। তো ঠিক আছে, তা আমি আবার বললাম যে আমি যদি আপনার সাথে বিয়ে হয় তাহলে দেখা যাবে আমার মাকে অনেক কথা বলবে, বা মায়ের সাথে হালকা একটু কথা বললাম, মানুষ অনেক সময় সমাজ থেকে বাতিল করে দিবে, এক ঘর করে রাখবে, যে কারোর সাথে কথা বলবে না, বা আমার বাবা মাকে কোনো রাস্তাঘাটে দেখা যাবে চলতে পারবে না, সরকারি রাস্তা ছাড়া কারো বাড়ির মাঝখানে দিয়ে একটু পানি আনতে পারবে না, যাইতে পারবে না, কথা বলতে পারবে না, একলা এক ঘরে থাকতে হবে। তাহলে এগুলো চিন্তা ভাবনা করলাম, লাস্টে দেখা গেল ওনার সাথে সম্পর্ক হলো, তাহলে উনি আবার অফিসে ডিউটি করে, তখন ও আমার প্রস্তাব দিল যে আমি তোমাকে ভালোবাসি, তা আমি আবার লেখাপড়া জানতাম না, তো উনি আবার জিজ্ঞেস করছে আপনি কি লেখাপড়া করছেন, আমি কইছি না আমি লেখাপড়া করিনি, আমার বাবা মানে গরিব ছিল, তা লেখাপড়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখা গেল যে 8 ভাই বোন আমরা,
আপনাকে প্রস্তাব দিল আপনাকে মুসলমান করবে, আপনাকে বিয়ে করবে, একটা পুরোপুরি ধর্মের ওখান থেকে বের হয়েছে, আপনি এখনো হিজাব করেন, আপনি যেভাবে আছেন স্টুডিওতে, প্রিয় শ্রোতা আপনারা ওদের ছবি যদি দেখতে চান আপনারা চলে আসতে পারেন, পুরো পরিপূর্ণ হিজাব করে, কখনো মনের মধ্যে চিন্তা হয়নি যে নিজের ধর্মটা ছেড়ে দিয়ে অন্যের একটা ধর্মে যাবো, নাকি মুসলিম ধর্মটা আগে থেকেই ভালো লাগে?
হ্যাঁ ভালো লাগতো, আমি সবসময় আগে বিয়ের আগে বলতাম ভগবান ভগবান, তাই আমার অফিসে তেমন হিন্দু ছিল না, সবাই মুসলিম ছিল, সুপারভাইজার সবাই আমাকে ভালোবাসতো। আমি, আমার নাম পালন আর আমার এক বান্ধবী ছিল ছায়ারানী, আমরা দুই বান্ধবী ছিলাম, খুবই বান্ধবী, ভালো ছিলাম আর কি। দুজনে মানে ওই কোনো সময় হিন্দুরা বলে যে ভগবান, হে ঈশ্বর বা মালিক, এসব আমরা বলি না, আল্লাহ বলতাম, হাই আল্লাহ এইসব কি করলে তুমি, মস্কের দুষ্টামি করতাম, হাই আল্লাহ তুমি কি করলেন, বা আপনি কি করছেন, কি বলছেন এটা, এরকম আল্লাহ আল্লাহ করে বলতাম। কিন্তু আমি কি করতাম, মসজিদ ছিল মানে ট্যাক্সি গ্রুপ থেকে আমাদের পরিচয়, তো সেখানে আবার মসজিদ ছিল, মসজিদ থেকে আমার বাসা দেখা যেত, আমি মাঝে মাঝে সুপার বাজারের শয়তানি করে বলতাম যে দেখেন আমি কিন্তু নামাজ পড়তে যাইতেছি, শুধু শুধু কাজে চাপ দেন, এখন কাজে চাপ দেন বললেন আমি নামাজ পড়তে যাইলাম। দেখলাম যা বেসিং ছিল যে জায়গায় করতাম, আমি তো নামাজ কি জিনিস বুঝতাম না, নামাজ কিভাবে পড়ে, কিন্তু নামাজ পড়তে যখন তখন আমার কাছে ভালো লাগতো, দেখবো ওরা কেমন করে নামাজ পড়ে। হ্যাঁ দেখতাম, পরে দেখি অনেক মেয়েরাই বলতো যে আপনি নামাজ পড়তে আসছেন তাহলে দাঁড়ায় শয়তানি করতেছেন কেন, কিন্তু আমি তো এইসব বুঝি না যে নামাজটা মানে কি বা এখানে শয়তানি করা যাবে না, এগুলো বুঝতাম না। অজু করতেছে
আপনি যে ধর্মান্তরিত হওয়ার পরে যে নামাজ পড়া মুসলিম রীতিনীতি মেনে চলা সেটা সম্পূর্ণভাবে মেনে চলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন?
পাঁচ ওয়াক্ত পড়ি না, অনেক সময় দেখা যায় পড়ি, আবার এই মাঝখানে পড়েছি, এখন আবার এই ডিউটি হয় বেশি সেজন্য পড়তে পারি না, দেখা যায় লাঞ্চে পড়ি বা এক বেলা দুই বেলা গ্যাপ হয়ে যায় এরকম পড়ি।
যেহেতু আপনি একটা লম্বা সময় একটা হিন্দু রীতির মধ্য দিয়ে গেছেন, এই মুসলিম হবার পরে আপনার কখনো এরকম মনে টেনেছে যে সাধারণত যেটা হয় যে অতীত জীবন সেটা কখনো মনে টেনেছে, সেই ধর্মীয় ব্যাপার সেবার কি মনের মধ্যে কখনো এসেছে?
না এগুলো এখন মনে হয় না, প্রথম প্রথম যখন পুজো টুজো হইতো তখন মনে হতো যে আমিও যদি ওই ধর্মে থাকতাম তাহলে তো আমারও অনেক উৎসব করতাম, কারণ বিয়ের আগেও আমার মামাতো ভাইয়েরা ছিল, তারপর ওনারা ওনাদের সাথে নাচ গান করতাম, শয়তানি করতাম, মস্কর করতাম, কিন্তু বিয়ের এক বছর পর্যন্ত এগুলো মনে হয়েছে, যেখানে একটা পূজা আসছে তখনই আবার মন খারাপ হয়েছে যে আমিও থাকতাম আমারও তো এই আনন্দটা হইতো।
এছাড়া আপনি সবসময় মনে প্রাণে আল্লাহর প্রতি আনুগত্য ইয়ে করেছেন। সুমন, আপনি যেই সমস্যার মধ্যে আছেন, আপনি বলছেন যে একটা ম্যাজিস্ট্রেটের সার্টিফিকেট লাগবে বা একটা কোর্টের একটা কাগজ লাগবে, এছাড়া কোনোভাবেই বিয়ে করা যাবে না, তারপর কি হলো?
বিয়ে হয়েই গেল তখন, মানে
আপনি সার্টিফিকেট পেলেন?
হ্যাঁ সার্টিফিকেট, মানে যে মেম্বার যে মেম্বার ছিল উনি তো মানে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে বিয়ে পড়াও, আমি কাজীকে বললো আর কি যে বিয়ে পড়াও, তো যদি কোনো সমস্যা সেটা আমি দেখবো। তো কাজে বিয়ে পড়াইলো, বিয়ে পড়ার পরে পরের দিনই সকালবেলায় মানে আবার উকিল আসছে আর কি, মেম্বারের যে উকিল আসছে উনি আসলো, আসার পরে ওনার দ্বারা সবকিছু মানে কাগজপত্র ইন্টারভিউ যা ইয়া করা দরকার ঠিকঠাক করা দরকার উনি করে দিল আর কি। তো বিয়ের যখন দুই দিন হয়ে গেল তখন মানে আমার ফোনে অতিরিক্ত ফোন আসছিল আর কি, যে খালি অকে চাই আর কি, আর আমার তো এখানে মানে আমি সারা আর কেউ নেই, ও আমি একাই, আর তাছাড়া ঈদের সামনে দেখা যায় ঈদের বাকি আছে দুই দিন,
সাদিকার জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে। সুমন এবং সাদিকার জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে ইটস রিয়েলি আনথিঙ্কেবল, কিন্তু আমরা যেতে চাই সামনের দিকে। এবং প্রথমে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে টাচ করেছি, আজকে একটা চরম সত্য এখানে উদ্ঘাটিত হবে, যে সত্য হয়তো অনেক বড় একটা কি বলেন তো অনুভূতি জন্ম দেবে, যে অনুভূতিটা অনেক বেশি অনাকাঙ্ক্ষিত কিংবা কাঙ্ক্ষিত আমরা জানি না, কিন্তু সেই সত্যটা সাদিকার জন্য সত্য। এবং একই সাথে আমরা বলতে চাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যালো ইট 920 তে এইভাবে লাখো মানুষকে সামনে রেখে সেই সত্যটা বলতে যাচ্ছে সুমন সাদিকার কাছে। আমরা এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছি তারা কাপল, তারা স্বামী স্ত্রী। ওকে, আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06 আপনারা শুনতে থাকুন। ওদেরকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। 12:06 হচ্ছে সময় এবং আজকে আমরা যাদের জীবনের গল্প শুনছি তারা হচ্ছে সুমন এবং সাদিকা। তাদের জীবনের গল্পে আবারও ফিরতে চাই। এই দুজনকে যদি আপনারা দেখতে চান এবং একই সাথে আমাদের ফেসবুকে জয়েন করতে চান চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গেলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা যারা জীবনের গল্প আমাদের এখানে এসে বলতে চান তারা ফোন করবেন, ফোন করে ফোনে যে নির্দেশনা দেওয়া আছে সেটা মনোযোগ দিয়ে শুনে সেই অনুযায়ী আপনারা কথা বলে রেকর্ড করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আরো একবার বলি 9115668, এবং আরেকটি নাম্বার রয়েছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ওকে, আমরা ফিরছি সুমনের কাছে। সুমন, যেটা আমরা জানছিলাম আপনার কাছ থেকে, ঈদ সামনে চলে এসছে বা এরকম কিছু একটা বলছিলেন, তারপর
তখন যখন বিয়েটা হয়ে গেল না, তখন ওর মানে আমার পক্ষে তো আর কেউ নেই, ওর যে গার্জিয়ান যে লোকজন ছিল আমাকে ফোন করা হলো, ফোন করে বললো যে তোমাদের বাসা কোথায়। আমি বললাম যে আমাদের মানে জায়গার নাম হচ্ছে মালিকের বাড়ি। তখন বলছে যে না আমরা মালিকের বাড়ি যাইতে পারবো না, ফোনটা একটু আরে দাও। দিলাম, দেওয়ার পরে তখন তারা বলতেছে যে তুই তো যেটা করছো মানে খুব রাগে বলতো যেটা করে খুব ভালোই করছো, এখন যদি জীবনে সেই দেখার ইচ্ছা থাকে আমাদেরকে তাহলে একবার বর্ষা এলাকায় আয়, আমরা দেখা যায় আর কি। তখন আমি যখন রিক্সা দিয়ে গেলাম তখন দেখলাম যে ওরা অনেক মানুষ, প্রায় 15-16 জন মানুষ হবে, সবাই রাস্তা দাঁড়ানো। তো তখন আমাকে নিয়ে গেলো একটা বাসায়, নিয়ে যাওয়ার পরে আমাকে ভেবে ভেবে বললো যে বাবা তুমি এখানে বসো আর তুই এদিকে আয় আর কি। তখন ওরা নিয়ে যায়, ওরা বলতেছে যে তুই এত ভালো মানুষ, তুই এত সবার মুখ উজ্জ্বল করে রাখতি, আর তুই তোর দ্বারা এই কাজটা কিভাবে হলো, কেন তুই এই কাজটা করলি আর কি।
আপনাকে বলছে
মানে আমার ওয়াইফকে
বলছে,
আমার ওয়াইফকে বলতেছে আর কি। তখন ওর মা ছিল, সবাই কান্দতেছে আর কি। তখন ওকে মানে বারবার রিপ্লাই করতেছিল যে কেন এটা করলি, আচ্ছা ঠিক আছে তুই যেটা করছো ভালো করছো, এখন মনে করে সব ভুলে যা, তোর আমরা ভারত পাঠাই দিবি তাহলে আর এটা কেউ জানবে না। আমি মুসলিম হয়ে গেছি, এখন তোমাদের তোমাকে নিই না, আমি এখন আমার ধর্মে থাকতে চাই, আমি মুসলিম হয়ে গেছি, আমি আর এই ধর্মে যাব না। তখন সে আসে আমার হাত ধরলো আর কি, আমার ওয়াইফ আমাকে বলতে চলো যাই, আর সবাই কাঁদতেছে। তখন হাত ধরে যখন চলে আসতেছিলাম তখন ওর চাষি ছিল আর কি, আর চাষি পেছন আমার হাতটা এসে ধরলো, কাঁদতেছিল। তখন বলতেছে বাবা তুমি তার বিয়ে করছো, তার ভালো মন্দ তুমি বুঝো, ভালো মন্দ বুঝে তাকে বিয়ে করছো, তো ভালো মন্দ হিসেবে তাকে ভালোভাবে রায় করো, তার মনে কোনো কষ্ট দেবো।
মানে কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেনি?
না, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি বললাম যে না আমি তার সাথে কখনোই খারাপ ব্যবহার করবো না। তো পরে আমরা এখন থেকে চলে আসছি আর এমনি, যখন বিয়ে হয়েছিল তখন দেওয়ার পর বাড়িতে ফোন করছিলাম, তখন মা বলছে আচ্ছা ঠিক আছে বিয়ে শুরু করে ফেলেছে, তো তুমি দাঁড়িয়ে বাড়িতে নিয়ে আসো আর কি। তো করবার এতে তখন আমি দাঁড়িয়ে বাড়িতে নিয়ে গেছিলাম আর কি। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর অনেক মানুষ তাকে দেখতে আসছে, বাবা মা ঠিকই মানে নিয়েছে, কোনো সমস্যা হয় নাই আমার, আর ওই যে টাকাটুকু কথাও তারা বলে নাই। আমার ইচ্ছা ছিল যে সে আমার বাবা মার মন জোড়ায় তুলবে, আমি যখন যেটা বলবো তখন সেটা সে শুনবে, তো সেভাবেই চলতেছিল আর কি, কোনো সমস্যা হয়নি মাঝখানে। তাই একদিন আমি গরু মাংস আনছি বাসায়, আনার পরে তখন ওরা রান্তে বলতে সে রান্তে খুব সুন্দর করে রান্ধছে, কিন্তু যখন খাইতে বললাম তখন তো মানে সে আসলে ছোটবেলা থেকে তো আসলে খায় নাই, সেটা একটু
একটা অভ্যাসের ব্যাপার,
হ্যাঁ সমস্যা হতেই পারে। তখন খাইতে বললাম তখন সে খায় না, মানে একটু দ্বিধাবোধ করতেছে আর কি। তখন আমি বললাম যাতে দেখো যেটা সবচেয়ে বড় জিনিস সেটা তো হয়েই গেছে, তাহলে আমি মাংস খাইতে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে খাও সব ঠিক হয়ে যাবে আর কি। তো খাইতে তখন কোনো সমস্যা নাই আর কি, নামাজ কালামে সে পড়ে। আমি আমার ওয়াইফকে মানে খুব ভালোবাসি, খুবই তাকে মানে ইয়ে করি, সবসময় তাকে বেশি সময় দিতাম, দেখা যায় অফিস টাইম যেদিন বন্ধ থাকতো সেদিনকে আমি তার সাথে বাসা থেকে বাইরেই হতাম না, এমন একটা সময় আমার জীবনে গেছে, আমি সবসময় ওকেই সময় দিতাম। খারাপ একটা তার সাথে আচরণ করা কিংবা মারধর করা এরকম তাকে করতাম না আমি, খালি একদিন মানে ক্রিকেট খেলে যাবো তখন আমার সাথে সেও যাবে, এইভাবে একটু রাগারাগি হয়েছিল। তো রাগারাগি হওয়ার পরে মানে সে আমার ফোনটা একটু লুকা রাখছে, দিবে না ফোন, আমি যাবো খেলতে আমার দিবে না। এই নিয়ে একটু রাগারাগি হওয়ার পরে ওকে আমি একটা থাপ্পড় দিয়েছিলাম আর কি, সে কাঁদছে, তো ওর কান্না দেখে আমিও কাঁদতেছি আর কি। তখন মানে পরের দিন সে আর খাওয়া দাওয়া করে না, তখন আমি বললাম দেখো আমি বুঝতে পারি না সরি, এরকম ধরনের ভুল আর কখনো আমার হবে না, হ্যাঁ আমি মাগলামাটা হবে না, যেটা হয়েছে সেটা ভুলে যাও। তো এখন দেখি খানিকক্ষণ পরে দেখি সে বাসায় নাই, বাসায় নাই, দুনিয়ার সব খুঁজতেছি, বাসা টাসা সব খুঁজতেছি নাই। তখন আমার খুব টেনশন হচ্ছিল যে মানে নিজের কি যে মানে হতেছিল মনে, যে আসলে কেন আমি কাজটা করলাম, কেন মানে তার গায়ে কেন হাত তুললাম, এরকম মানে খুব নিজেকে খুব ছোট মনে করতেছিলাম আর কি। তখন দেখি যে এক দেড় ঘন্টা পরে সে আসতেছে, তখন আমি বললাম তুমি কই গেছিলা, তখন বলতেছে যে আমি আমার বান্ধবীর কাছে গেছিলাম। তো তুমি তোমার বান্ধবীর কাছে গিয়ে তুমি আমাকে বলতে পারতে, আমি যদি সব জায়গায় ফোন টোন করছি সেজন্য পাইতেছি না, যেহেতু একটা রাগারে হয়েছে, কারণ রাগ খুব খারাপ একটা জিনিস, যদি সে একটা দুর্ঘটনা করাইতো তাহলে তো আমার সারাটা জীবন কষ্টে দিতে হতো। আচ্ছা যাই হোক সেভাবে চলে গেল। তখন ঠিক 3 বছর পরে তখন সে আমার একটা খুব খুশির একটা খবর দিল আর কি, যে মানে বাচ্চা হবে আরকি, এরকম
একটা,
হ্যাঁ আমি বাবা হতে যাচ্ছি। যখন সে আমাকে এই কথাটা বললো তখন আমাদের দুজনেই খুব ইচ্ছা ছিল যে আমাদের প্রথম চান্স আমাদের মেয়ে হবে আরকি, যখন শুনলাম তখন খুব খুশি, খুব এত আনন্দ লাগতেছিল, মানে আনন্দের স্রোতে মানে চোখ দিয়ে পানি বেড়ে গেছে আমার, এত ভালো লাগতেছিল। যখন সে প্রেগনেন্ট হলো তখন অনেক মানে প্রথম অবস্থায় তো খুব কষ্ট হচ্ছিল, যত কিছু ট্রিটমেন্ট করা দরকার আমি করতেছিলাম, আর ডিউটি করতে ডিউটি বন্ধ করে দিলাম তার বাসায় থাকতে। সে 6 মাস হয়ে গেল, তখন সব জিনিসপত্র নিয়ে তারা আমি মানে আমার বাড়িতে পাঠিয়ে দিলাম আর কি।
আপনার সেই নাটোরে?
হ্যাঁ, নাটোরে পাঠিয়ে দিলাম। আমার রুমে জিনিসপত্র যা ছিল সব কিছু নিয়ে তাকে সব বাড়িতে পাঠিয়ে দিলাম, আর আমি তখন মেসে থাকতেছি আর কি। তো তখন মানে বাড়িতে যা মা বাবারে বুঝাই দিলাম, দেখো আমার কাছে দিন তারা রাখছে, তোমরা এখন যেহেতু তোমাদের কাছে সে আসবে তার একটু ভালোভাবে রাখো, যাতে সে যে অবস্থায় ওটা খুব সিরিয়াস অবস্থা, তো কোনো সমস্যা না আমার, তা তোমরা জানাও করতে আছে, কোনো সমস্যা হবে না, মানে সে খেয়ে তোর আর আমাদের বাকি, তুই আমাদের এইভাবে বলতেছ কেন, সে তো আমাদের বাড়ির কেউ না।
আচ্ছা,
সে তো আমাদের বাড়ির বউ, আমাদের মান সম্মান, তাহলে ওর কিছু হলে তো আমাদের মানে হবে, তাহলে তার মা বাবা না দেখে কি তারা আমরা ফালাই দিব, এটা কখনো হয় না। তখন মানে আমার মা বাবা এই কথা বললো, তখন আমি খুব নিশ্চিত হলাম। তখন মা বাবার কাছে তারা রাইখে আসছে, আসার পরে মেসে থাকি, মেসে সবকিছু হয়, মানে সবসময় 24 ঘন্টা মধ্যে মানে আমার মনে হয় প্রতি ঘন্টায় ঘন্টায় আমার কাছে ফোন দিতাম, ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম যে কেমন আছে, কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, সব সমস্ত ডিটেলস আমি জানতে চাইতাম আর কি। তো আমাদের কোনো সমস্যা, আমার আবার ডাক্তার ছিল মামা, ওনার কাছে সাথে সাথে ফোন করে বলতাম যে মামা আপনি জান দেখেন কি হয়েছে আর কি। যখন বাচ্চা হওয়ার সময় হলো আর কি, তখন দিন আমি রাত্রে শুয়ে ছিলাম, শুয়ে থাকার পরে তখন একটা আন নাম্বার থেকে আমার কাছে একটা ফোন আসে আর কি, নাম্বার তো অপরিচিত আর কি। যখন ফোনটা আসে তখন আমি ফোনটা রিসিভ করি, রিসিভ করার পরে আমি সালাম দিলাম, দেওয়ার পরে বললাম যে হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি, কাকে চান? তখন একটা মেয়ে বলতেছে যে আমি আমি, তখন আমি বললাম আমি এটা কি, আপনি কে, আপনি নামটা বলেন, আপনি কাকে চান? তখন বলতেছে যে আমি সোহাগকে চাই। বললাম যে আমি তো সোহাগ না, আমি সুমন।
আপনি কি এটা জানেন পরবর্তীতে এই যে টাচটা দিল ঘটনার যেটা শুরু হলো যে কোন একটা মেয়ে তাকে আননোন নাম্বারে ফোন করে কিছু একটা বলেছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? আপনি ফার্স্ট আজকে শুনলেন, মিস কলার ব্যাপার স্যাপার এগুলো তো আপনি জানেন না। ওকে ওকে ফাইন।
তখন আন্না যখন ফোন করে তখন আমি বললাম সোহাগকে চাই আর কি, পরে আমি বললাম যে আমি তো সোহাগ না, আমি সুমন। তো আমার সাথে কিছুক্ষণ কথা বলে আমি বলি, তখন বলার পরে আমি তো জানি সে রং নাম্বার হয়তো আর ফোন টোন দিবে না, তো প্রতিদিনই ফোন দেয়, 2-3 বার 4 বার 5 বার ফোন দেয়। হ্যাঁ, ফোন দিতে দিতে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কে, বলেন আপনার নামটা কি? তখন সে বলতেছে আমার নাম রুমানা, আমি চাকরি করি। সে সত্যি বলছে চাকরি করি, কোথায় করেন, কোন তালায় কত ফ্লোরে, কোন মানে সব জানতে চাইলাম আর কি। তখন সে বলতেছে যে মানে এ অমুক ফ্লোরে, তখন যা ফ্লোরে দেখা হলো আর কি। দেখা হওয়ার পরে তখন আমি বললাম যে তুমি ফোন করো, কেন ফোন করো, তুমি তো আমাকে চিনো আর আমার বিষয়ে সব তো তুমি জানো।
রোমানা আপনার বিষয়ে সবকিছু জানবে কিভাবে, আপনি কি তাকে ফোনে বলেছেন নাকি আপনি যেখানে কাজ করেন সেখানে ও কাজ করে সে সবকিছু জানে, ব্যাপার কেয়ারফুলি বুঝলাম আমি।
আসলে আমি যে ফুলের কাজ করি সে ফুল অনেকদিন ধরে কাজ করতেছিলাম, তো আমি সবাই জানে যে একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছি, এই কথাটি তখন সবাই জানে, সবাই শুনে তখন সবাই খুব খুশি হয়, অর্থাৎ সবাই জানতো যে আমি বিয়ে করছি, আমার মানে হিন্দু মেয়েকে একটা বিয়ে করেছি, এই কথাটা সবাই জানতো যে আমি বিবাহিত একটা ছেলে, আর আমার ওয়াইফ যে মানে প্রেগনেন্ট, কিছুদিন পর বাচ্চা হবে, এটাও অনেকেই জানতো আর কি। আপনার সাথে আমি সম্পর্ক করতে চাই, আপনাকে আমার মানে খুব ভালো লাগে, আপনার কথাবার্তা, আচার ব্যবহার, ঠিক আছে, তারপর আপনার মন মানসিকতা খুব ভালো, আপনার সাথে আমি সম্পর্ক করতে চাই। তখন আমি মানে তাকে বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, তুমি কি বলছো তুমি জানো, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা ভুল, সম্পূর্ণটা ভুল, আমি পারবো না, কারণ আমি বিয়ে করেছি, আমার যাকে বিয়ে করেছি আমি ছাড়া তার এই পৃথিবীতে কেউ নেই, তার একমাত্র অবলম্বন, তার একমাত্র ভরসা হচ্ছে আমি, তাহলে আমি তাকে কখনো ধোকা দিতে পারবো না, এটা কখনো সম্ভব না, কারণ তাকে যখন বিয়ে করেছি তাই সে যদি চোখ বন্ধ করে, চোখ বন্ধ করলো আমি মানে চোখ খুললো আমি, অর্থাৎ তার কিছু হলে সে কোথায় যাবে,
এটা কি আপনি ফার্স্ট দেখাতে তাকে বলছেন
মানে রুমানাকে? হ্যাঁ, রুমানাকে
ফোনে বোঝাচ্ছেন নাকি প্রথমে?
ফোনে বোঝাচ্ছেন,
ফোনে বোঝাতেন মানে দেখা হওয়ার আগে?
হ্যাঁ, দেখা হওয়ার আগে আমি তো মানে তখন বলছে যে রুমানা, আমি তখন আমি তো জানি ওকে, আমি চিনি আমাদের
রুমানাকে, আপনি চিনেন?
হ্যাঁ, আমাকে আমাদের ফলোয়ারে সে জিডি করে।
ওকে,
তখন আমি ওকে মানে যথেষ্ট বোঝাই আর কি, কিন্তু সে বুঝে না, কিন্তু আমি চিন্তা করলাম যে হয়তো বাবা এখন বুঝে না বুঝে যাবো, কারণ আমি তো বিয়ে করছি, সে এতটা মানে সিরিয়াস হয়ে যাবে সেটা কখনো হবে না। তখন আমি মানে তার সাথে কথা বলতাম যেভাবে মানে কথা বলা দরকার তার সাথে, মানে ভালোবাসার অভিনয় করতাম জাস্ট ওর সাথে। হ্যাঁ, যে আমার এরকম ধারণা ছিল যে সে হয়তো বা কখনো এরকম মানে এতটা সিরিয়াসলি হয়ে যাবে না আরকি, এরকম একটা ধারণা ছিল আমার, তার মন ঘুরে যাবে।
ওকে,
যে তাছাড়া তো একটা বিয়েতে একটা নিয়ে সে কখনো একটা ছেলে এরকম একটা বিবাহিত একটা ছেলের সাথে এতটা একটা সম্পর্ক করতে সে চায় না, এরকম কিছু হবে না হয়তো, এরকম আমার ধারণা ছিল আর কি। তো আমি মানে তার সাথে কথা বলতাম, আবার দেখা যায় সে আমার সামনে যেহেতু কাজ করতো, দেখা যায় যখন মন খারাপ থাকতো তখন আমি তাকে বলতাম যে আকাশও আসতো খুব মানে মেঘ, তখন সে হাসতো আর কি। কিংবা দেখা যায় যে আমি মাথানের দিক দিয়ে কাজ করতাম, তো মানে কোনটাকে কাজ করতাম, কাজের খুব গতি ছিল, তেমন মানে চারিদিকে খেয়াল করার সময় ছিল না, কিন্তু যত বেশি কাজ করা যায় তত বেশি টাকা ছিল আমাদের। তো যখনই মাথা উঠাইতাম তখনই দেখে সে আমার দিকে তাকাচ্ছে, মানে যখনই মাথা উঠে তখনই দেখে আমার, মানে 24 ঘন্টা আমার মনে হইতো না যে 24 ঘন্টা সে চোখের পলক ফলাইতো আর কি, সবসময় আমার দিকে চাই থাকতো, আর ফোন দিত, টয়লেটে যাও যখন যেত তখনও ফোন দিত আমাকে, আমি খাইছি কিনা, আমি মানে কেমন আছি ইত্যাদি ইত্যাদি সমস্ত ডিটেলস জানতে যেত। তখন তো সরাসরি সবসময় কথা হয় আর কি, সবসময় দেখা হচ্ছে যখন সুযোগ পাইতাম, কিন্তু এই জিনিসটা যে এতদূর আগায় যাচ্ছে এটা পুরো কেউ জানতো না আর কি, কিংবা আমার ওয়াইফও জানতো না। তো তখন এক পর্যায়ে
আমি আপনার ভিতরে আমি কিছু কনফিউশন, কিছুটা একটা হেজিটেট ফিল করা, নিজেকে গোপন করে বলা, আপনার স্ত্রী এখানে আছে, হ্যাঁ, এটা যেমন চরম সত্য এবং একই সাথে লাখো মানুষ আপনাকে শুনছে, হোয়াট হ্যাপেন ইন ইওর লাইফ, যা ঘটেছে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে চাই, কোনো কিছু লুকোবেন না, ঠিক
না?
ওকে ফাইন, বলেন। তারপর
তখন আমি তাকে বলি, তাকে বোঝানোর চেষ্টা করি আর কি, কিন্তু সে বোঝে না। তখন বোঝে না, আমি আমার ওই মানে যতই আমি বুঝাই আর কি, তা আমার ধারণা একটাই ছিল যে সে হয়তো কোনো একসময় ভুলে যাবে, কারণ এটা কখনো হয় না, কারণ এটা কিভাবে হয় এটা তো কোনোদিনই সম্ভব না। আবার ফাঁকে ফাঁকে আমার স্ত্রীর সমস্ত খবর নিতাম, সমস্ত খবর জানতাম যে কি অবস্থা আছে না আছে, মা বাবার খবর নিতাম। তো এই মেয়েটা মানে আমাকে সবসময় ফোন দিত, ফোন দেওয়া এটা একটা জিজ্ঞাসা করতো, সমস্ত কিছু জানতে চাইতো। একদিন সে আমাকে বলে যে আমরা আমি সবুলে যাবো, আমার সাথে যাইতে হবে তোমার। তখন আমি বললাম যে কখন কখন যাইতে হবে? তখন সে বলে যে রমজান মাস ছিল তখন, কিন্তু এটা তো 1 বছর আগে আর পরে আবার রমজান মাস। তখন আমি বললাম যে আমি রোজা আছি, আমি রোজা ভাঙি না আর কি, যত কষ্ট মানে যত সাপনটাকে কাজ করি আমি রোজা রাখতাম, রোজা ভাঙতাম না, কারণ পাশে তো পড়তাম আর কি। আমি বললাম না রোজা আছি, রোজা থেকে সব ওঠানো সম্ভব না, রোজা আছি আমি এসে পারবো না। কত ঠিক আছে, ইফতারি পরে আসো। পরে ইফতারি পরে গেছি, ইফতারি পরে যখন গেলাম স্টুডের ভিতরে যখন গেছি, তখন সে মানে স্টুডের ভিতরে গেলে তো আসলে ভিতরে প্রথম অবস্থায় কেউ থাকে না, যখন রেডি হতে বলে তখন মানে সবাই ক্যামেরাম্যান আছে ছবি টুকু উঠে আর কি। তো যখন আমি স্টোর ভিতরে ঢুকছি সে মানে প্রথম অবস্থায় সে আমাকে একটা কিস করছে আর কি।
ওকে, আপনার স্ত্রী তো জানে
না? জানে না।
সাদিকা, আপনি কি আপনি এখন বলুন, মানে আপনি কি আরো আরো সামনের দিকে যেতে চান, মানে পুরো কি ঘটনা ঘটেছে ওর জীবনে আপনি জানতে চান পুরোপুরি? ওকে বলুন। তারপর
কিস করার পরে তখন আমি তাকে কিছু বলি না আর কি, জাস্ট ছবি উঠে চলে আসছে, একসাথে ছবিটা উঠানো হয়েছে আর কি, ছবি উঠে চলে আসছে। আমি আসার পরে তখন আমি চিন্তা করি যে জিনিসটা তো আসলে ভালো হচ্ছে না, খুব খারাপের দিকে যাচ্ছে কিন্তু দিন দিন। তো এর থাকে তখন
খারাপের দিকে যাচ্ছে এবং আপনি তাকে কিছুটা পাত্তাও দিচ্ছেন, এটা অস্বীকার করার কোনো
উপায় না? না, হ্যাঁ ঠিক আছে, পাত্তা দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার ওইরকমই একটা ধারণা ছিল যে এটা
বেশি দূর আগাবে না, এটুকু
কিছু হয়তো বা শেষ হয়ে যাবে, এতটুকুই থাকবে।
যারা শুনছেন তারা প্লিজ আজকের এই স্টোরিটাকে একটু নক করবেন, দেখুন ওর পয়েন্ট, ওর ওর মানবিকতাটা, ওর যে ফিলিংস। তবে আমি তো বিবাহিত হইনি, বেশি দূর আগাবে না, আমিও বেশি দূর যাবো না, এটা এইটুকু হয়েই, একটু একটু ভালো লাগছে, এটুকু হয়েই শেষ হয়ে যাবে, এরকম করতে করতে কোথায় যাচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয়। ওকে হ্যাঁ বলুন।
তখন মানে ওই দিন 2টা বাজে আমার ওয়াইফ আমার কাছে ফোন করে।
ওকে, আপনার ওয়াইফ মানে হচ্ছে সাদিকা ফোন করে?
হ্যাঁ সাদিকা ফোন করে। তখন আমি আমার
সাদিকা তখনও প্রেগন্যান্ট, রাইট? বাচ্চা হয়নি।
তখন মানে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে আর কি। তখন সে আমাকে বলে যে আমার খুব ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তখন আমি বললাম দেখো কষ্ট হলে বা আমি এখান থেকে কি বা করতে পারি, তুমি মার কাছে বলো। হ্যাঁ দেখো মা কি কয়। তখন মার কাছে বললো মা মানে অত গুরুত্ব দিল না আর কি, মা বলতে যে প্রথম অবস্থায় এতটা ওরকম ব্যথা হয়, কষ্ট হবেই স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রে হয়, তোমার ক্ষেত্রে এটা হবে।
আচ্ছা।
তো তখন সকাল 9টা বাজে আমাদের অফিস ছিল 9টা থেকে আর কি, 9টা বাজে আমার কাছে ফোন আসে, মানে মা খুব আনন্দের ছবি বলতে আর কি, তোর তো বাবু হয়েছে, বাচ্চা হয়েছে। আগে আমি জিজ্ঞেস করলাম যে কি বাচ্চা হয়েছে, তখন বলতে যে মেয়ে হয়েছে, তখন যখন মেয়ের কথা শুনি তখন মানে খুব খুশি আর কি। সাথে সাথে মানে ফলোয়ারে কতজন মানুষ আছে, যে কতজন মানে মিষ্টি খাওয়ানোর জন্য একটা বাজেট ছিল আমার, সবাইকে মিষ্টি খাওয়াবো আমি এরকম, মানে ফলোয়ারে অনেক মানুষ ছিল আর কি, প্রায় 70-80 জন, সব সেকশন মিলে 70-80 জন মানুষ ছিলাম আমরা, সবাইকে মিষ্টি খাওয়াবো এরকম একটা পরিকল্পনা ছিল আমার। তখন আমি বললাম, মাকে বললাম যে আছে মান, তাহলে মেয়ের মা কেমন আছে, মানে সাদিকে কেমন আছে আর কি, ওকে একটু দাও কথা বলতে পারবে? তখন বলছে হ্যাঁ কথা বলতে পারবো। তখন জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, সুস্থ আছো কি? তখন বলছে হ্যাঁ আমি সুস্থ আছি, মেয়েও সুস্থ আছে, কোনো সমস্যা নেই। দেখতে কেমন মানে এগুলো জিজ্ঞেস করলাম, ঈদের 8 দিন আগে, তখন রমজান শেষ আর 8টা রোজা আছে, 8টা রোজার পরে ঈদ আর কি। তখন সে বলতেছে মেয়েও সুস্থ আছে, ভালো আছে, কোনো টেনশন করার দরকার নেই। তখন আমি চিন্তা করলাম যে সবাই যেহেতু সুস্থ আছে তাহলে তার এই 8 দিনের জন্য আর বাড়িতে যাওয়ার দরকার নেই, একবার ঈদের ছুটিতেই বাড়িতে যাবো আমি। তখন সবাইকে বাজেট করলাম যে মিষ্টি কতটুকু লাগবে আর কি, আমরা এক ফ্যান্টাস অর্ডিনাস ইয়ে করলাম আর কি, লিস্ট করলাম আর কি, যে কয় কেজি মিষ্টি লাগতে পারে এরকম একটা ইয়ে করলাম আর কি। কারণ আমি তো এমনি সাধারণত সবাইকে তার একটা গার্মেন্টে সবাইকে তার মিষ্টি খাওয়ানো সম্ভব না, আমার সেকশনে যেগুলো আছে ওদেরকে হয়তো খাওয়ালাম এরকম। তো তখন বেলা 4টা বাজে আমার কাছে ফোন করে আমার মা, ফোন করার পরে কত যে বাচ্চা অসুস্থ, যখন বলতে অসুস্থ তখন আমি বললাম কি ধরনের অসুস্থ? তখন মা বলতেছে যে তেমন কিছু না, আমরা দেখতে আসি কি করা যায়। তখন মা আবার সাথে সাথে মানে নাটোর মেডিকেল শিশু হাসপাতালে আনছে বাচ্চাটাকে, আনার পরে তখন ডাক্তারের দেখছেন, দেখার পরে ডাক্তাররা মানে অক্সিজেন টক্সিজেন দিয়েছে বাচ্চা, কোনো মানে লড়সড় নাই আর কি, কোনো কিছু না। তখন ওই আপনার ডাক্তাররা বললো যে যদি বাঁচানতে হয় তাহলে বাচ্চাটাকে আপনি রাজশাহী তাড়াতাড়ি যেতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব রাজশাহী নিয়ে যান। তখন যখন রাজশাহী নিয়ে যাচ্ছিল তখন রাস্তাতে মানে ওইখানে আবার বানেশ্বর নামের একটা জায়গা আছে, ওইখানে বাচ্চাটা মানে যে মারা গেছে এটা আমার মা বুঝতে পারছে আর কি। আরো যারা আসছিল, আমার ভাই ছিল, আমার ছোট ভাই ছিল, আমার ভাবি ছিল, ওদেরকে বললো যে বাচ্চা হতে পারে নাই, তো মানে মন বুঝ দেওয়ার জন্য ওরা আর কি নিয়ে গেছে আর কি বাচ্চা। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে তখন মানে রাজশাহী মেডিকেলে যখন নিয়ে গেছে তখন বাচ্চা তো মারা গেছে, তখন ডাক্তার দেখছে, দেখার পরে তখন বাচ্চা তো মারা গেছে আর 1 ঘন্টা আগে। তখন আমার কাছে ফোন করে আর কি, ফোন করার পরে তখন আমি যখন বলছে যে বাচ্চা নাই, তখন আমি করছি বাচ্চা নাই মানে বাচ্চার কি হয়েছে? তখন বলতে যে বাচ্চা মারা গেছে, আমি তুই যদি আয়াস তাহলে আয় আর কি। তখন আমি করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি 12-12 অফিস থেকে যখন বাইর হওয়ার পরে এখন অনেক ঘটনাটা মানে জানা হয়েছে, আমি ইত্যাদি ইত্যাদি সব কিছু কিনছি, কেনার পরে ইত্যাদি সময় হয়ে গেছে, লেবু কিনতে ছিলাম আমি, ফোনের সময় ফোনটা আসে। তো যখনই ফোন আসে তখন মানে সাথে সাথে আমার চোখ দিয়ে পানি মারা গেছে আর কি, মানে লেবুলা বুঝতে পারছে খুব সমস্যা হয়ে গেছে, কিন্তু যদি কামতেছে তখন কিছু আপনি লেবু না লাগবেন চলে যান। পরে আমি তাড়াতাড়ি করে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আমি কিছু যে বাচ্চা যে মারা গেছে এটাকে তুই তোর বাজারে কইছ? কইছে না, আমি বাজারে কিছু কই নাই। আমি করলাম যে তাহলে তোর বাজারে তুই কইস না, আমি দেখতে আছি বিষয়টা, তোর করলে মানে ও যেহেতু বাড়িতে বাচ্চা নিয়ে আসা আছে, ও মানে রক্ত রক্ত ভাঙতেছে তো এই জন্য ওকে আনা হয়নি আর কি। তো তখন মানে আমি তাড়াহুড়ো করে বাসায় আসতে আসার পরে ড্রেসটা চেঞ্জ করছি, চেঞ্জ করে মানে রুমের থেকে 4,000 টাকা নিয়েছি, নিয়ে আমি রওনা দিয়েছি আর কি। বিশ্বাস করবেন না মানে সারাটা রাস্তা আমি কাঁদতে কাঁদতে গেছি, একটা মিনিটের জন্য আর চোখের পানি পড়া বন্ধ হয়নি আর কি। কাঁদতে কাঁদতে গেছি, যাওয়ার পরে তখন মানে চান্দুরা নামে একটা জায়গা আছে, ওইখানে যায় আমাদের গাড়ি তুলতে হবে আর কি। পরে তখন আমি আমার একটা খালাতো ভাই ছিল, আরো ফোন করলাম, ওরা আবার আসছে বাড়িতে সব মানে ওরাই সবকিছু করছে, ওই সবকিছু করছে আর কি, বাস টাস কাটা অথবা কাপড় কাপড় টাপড় ধোয়ার ব্যবস্থা ইত্যাদি সব সমস্ত কিছু ওই করছে। পরে তখন আমি চান্দুরা যাইলাম, যাওয়ার পরে কাউন্টারে টিকিট কাটলাম, টিকিট কাটার পরে তখন আমি রাত্রে 9টা বাজে গাড়ি তুলছি, 9টা তখন মানে রাত্রে 2টা বাজে আমি বাড়িতে নামছি, কিন্তু সারা রাস্তা গেছি চোখের পানি ফেলাইতে ফেলাইতে, একটা যাত্রী ছিল আমার পাশে, মানে আমি চোখের পানিতে ফেলাইতে দিই কিন্তু শব্দ হইতেছে না, কারণ শব্দ করে টানলে তো দেখা যাবে মানুষ একটু কিছু বলতে পারে, এই জন্য মানে খালি যে চোখের পানি পড়ে যাচ্ছে আমার, খালি বারবার রুমাল দেওয়ার মস্ত আছে, কিন্তু সেই যাত্রী কিছু বলে না, হয়তো উনিও বুঝতে পারছে যে কোনো সমস্যা হতে বা হয়েছে এই কারণে ছেলেটা কাঁদতেছে। কিন্তু আমার মনের মধ্যে বারবার একটা জিনিস ইয়া দিচ্ছিল আর কি, যে আমি এত কষ্ট করলাম একটা মেয়ের জন্য, এত মানে এত টাকা খরচ করলাম তার পেছনে প্রথম থেকেই, তো আমি কি তার মুখটা একবার দেখতে পাবো না, এত এত হতভাগ্য পিত আমি কেন হইলাম এরকম আমার আর কি আর কি। তো তখন আমি মানে তখন বাড়িতে যখন আমি মানে রাতে 2টা বাজে নামছি, আমার খালাতো ভাই কিন্তু আমাকে বারবার ফোন করে বলতেছিল যে তুই কোথায় আছিস, বাচ্চা আছে তোর জন্য রাখছি, তুই টেনশন করিস না, আয়। যখন বাজারে যায় নামছি তখন ওরা দুইটা খালাতো ভাই আসছে আমার সাথে সাথে, আমার দৌড়ছে আসে, আমার হাত থেকে একটা ছোট্ট একটা ব্যাগ ছিল, ব্যাগটা নিছে দৌড়ে টুড়ে বাসায় নিচ্ছে। বাসায় নেওয়ার পরে যাই দেখি মানে আমার ওয়াইফ সবাই কান্নাকাটি করতেছে আর কি। তা আমি আমিও তো কান্নার অবস্থায়, তখন আমি তাড়াতাড়ি করে মানে প্যান্টটা চেঞ্জ করে নুঙ্গি পড়লাম। নুঙ্গি পড়লাম, বললাম যে চল। তখন হ্যাঁ কইতেছে কোথায় যাবি, কই যাবি? বললাম বললাম যে কেন, কবে শুনে যাওয়া লাগবো না, কয়ে বাচ্চা আমরা মাটি দিয়ে দিছি। যখন বলছে মাটি দিয়ে, যখন মানে এতটা কষ্ট লাগছে আমার, বুকটা পাড়া দিয়েছিল। এই কারণে এত হতভাগ্য পেতে আমি আমার নিজের সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। পরে সবাই তো কান্নাকাটি করে, তখন এভাবেই মানে মাটি টাটি হয়ে গেছে। সকালবেলা আমি গেছি কবরস্থানে, যাই কান্নাকাটি করলাম, কবর টবর মাটি টাটি দিলাম, মুছে দিলাম। আপনার ওই বাসটার যা চারিদিকে ঘিরে করে দিছি, তারপরে চার দিনের দিন মিলার দিছি। এবার তখন ওয়াইফ বলতেছে যে বাড়িতে থাকি আর লাভ কি, এখন যেহেতু সন্তান যেহেতু নাই তাহলে আর বাড়িতে থাকুন, আমি কারণে থাকুন বাড়িতে। আর
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, এবিসি রেডিও এফএম 89.2 এ। সন্তান হারানোর বেদনা এটা যে কত বড় বেদনা সেটা কেবলমাত্র যার হারিয়েছে সেই বুঝতে পারে। কিছুই বলতে চাই না, শুধু 4 মিনিট পরে ফিরে আসতে চাই। জীবনের গল্প এতটাই বেশি নাটকীয় এবং এতটা শুনতে শুনতে আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে তোমার কেমন লাগে, এতটাই বেশি বিদগ্ধ হয়ে গিয়েছে না, মানে মাঝে মাঝে মনে হয় আসলে কি বলার আছে। বিরতির পরেই ফিরছি। আপনারা যদি এই কাপলকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের গল্পের টার্ন আমরা এখন পর্যন্ত নেইনি, একটু হলেও টাচ পেয়েছিলাম, আমরা সেই জায়গাটায় আবারও যাব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আরেকবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জে শাকিল, খালিদ এবং লোবান। এবং আজকে এখানে জীবনের গল্প বলতে এসছে সুমন এবং সাদিকা। সুমন এবং সাদিকার জীবনের গল্পের যে জায়গাটিতে আমরা ছিলাম ঠিক সেখান থেকে আবারও ফিরছি। তবে তার আগে বলছি, তাদেরকে দেখতে চাইলে আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা যদি তাদের মতো করে আপনাদের জীবনের গল্প আমাদের এখানে বলতে চান সেক্ষেত্রে ফোন নম্বর নিশ্চয়ই জানা আছে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। এছাড়া আরেকটি নাম্বার রয়েছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি আপনার যে কথাগুলো শুনতে পাবেন ফোন থেকে, সেই নির্দেশনাগুলো শুনে আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ওকে সুমন, তারপর কি হলো?
তারপরে তখন আমি সে বলতে বাচ্চা তো নাই তাহলে আমার নিয়ে চলো। পরে আমি বললাম যে দেখো তোমার এখনো মানে ঢাকা নিব দেরি আছে, তাছাড়া জিনিসপত্র সব নিয়ে আসে, তুমি ঢাকা যায় আর কি করবা, তুমি বাড়িতেই থাকো, যা খরচ পাতি দেওয়া দরকার আমি তো দিবই সব কিছু, ঢাকা যাওয়ার আর দরকার নেই, চাকরি বাকরি করার দরকার নেই, মা বাবা যেটা বলে সেটা শুনবা, এরকম ভাবে মানে যাচ্ছিল দিনগুলো। কিন্তু এক হাজার ভাগে যে রুমানার যে মেয়েটার কথা বলেছিলাম আমি, সেই মেয়েটা আমাকে ফোন করতো, আমি বলছিলাম যে আমার এরকম এরকম ব্যাপার। তো সে খুব কান্দাকারি করছিল আর কি, সান্ত্বনা দিচ্ছে আর কি, যে আসলে এটা হওয়াটা ঠিক ছিল না আর কি, কারণ তুমি এত হতভাগ্য হলে কেন যে বা মানে সন্তানের মুখটা পর্যন্ত তুমি দেখতে পারলে না। তখন আমি আবার ঢাকাতে চলে আসি, ওরা রাইখে মা বাবার কাছে রাইখে আমি চলে আসি। আসার পরে তখন আবার ওই মেয়েটাই মানে ফোন দেয়, তখন আমি একদিন বললাম যে শোনো তোমাকে আমি একদিন একখানে নিয়ে যাবো, যাবে? আমি বলতেছি কোথায়? তুমি যেখানে না যাবে সেখানে যাবো।
রোমানাকে বলছেন?
হ্যাঁ, রোমানাকে আমি বলতে।
রোমানাকে তো আপনি সিচুয়েশনটা বলেছেন, বাসার সিচুয়েশনটা কি, আপনার ছেলে মারা গিয়ে, আপনার মেয়ে মারা গিয়েছে জন্মের পর করি। ওকে, তো কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান করছিল?
হোটেলে নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম আর কি। তখন আমি মানে ওকে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর ওখানে আমরা থাকছি, আবার ঠিক টাইম টু টাইম মতন মানে ওরকম বাড়িতে পৌঁছা
দিচ্ছি। মানে কি আপনাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক হয়েছে?
হ্যাঁ।
এটা আপনার স্ত্রী জানে?
না, জানে না। এবার এই প্রথমবারের মতো তাকে জানানো হচ্ছে আর কি।
সাদিকা, আপনি কখনো বিশ্বাস করতে পারেন যে আপনার স্বামী কোন একটা মেয়ের সাথে এরকম একটা অবৈধ শারীরিক সম্পর্কে জড়াবে? আজকে আজকে পর্যন্ত আপনি বিশ্বাস করতে পারতেন?
জি না, আমি কখনো এসব কল্পনা করতাম না, কারণ গার্মেন্টস এর চাকরি গুলো অনেকে বলে যে তোমার সামনে তো আরেকটা প্রেম করছে বা এই করছে সেই করছে, আমি কখনো বিশ্বাস করতাম না যে না আমার সামনে অনেক ভালো 10টা 5টা ছেলের মতো না, মানে আমার অনুমতি ছাড়া ওই কোথাও একটু প্রস্রাব করতে যাবে সেও করে না। আমি খুবই ওনাকে বিশ্বাস করি এখনো, আগেও কোনোদিন, আজকে প্রথম শুনেছি যে এগুলা খারাপ কাজ করছে, কিন্তু দুঃখের বিষয় এগুলা আমি জিনিস পছন্দ করি না।
এটাই শুরু মাত্র প্রিয় শ্রোতা, আমরা আরো সামনের দিকে যেতে চাই, কিন্তু আপনি তো এখনই কান্নাকাটি করছেন, আপনি ওর সত্য সমস্ত সত্য আপনি ধারণ করতে পারবেন? ও আরো সত্য আছে, আপনি জানতে চান পুরোপুরি?
হ্যাঁ।
ওকে, ঠিক আছে, বলুন সুমন।
বাসায় পৌঁছা যাওয়ার পরে সে বাসায় চলে গেছে, আবার নিয়মিত আমি ডিউটি করতাম, ও করতো, ওই এরকমই চাওয়া হইতো আর কি। তো আবারও কিছুদিন পরে তখন আমি তাকে মানে দেখলাম যে না আসলে হচ্ছে না, তখন বললাম যে ফোনে বুঝাইতাম, আরে চরম বুঝাইতাম আমাকে ভুলে যাওয়ার জন্য, সে বলতো না, বলছে যে না এটা ভুলা কখনো সম্ভব না, বলতে পারবো না। তো বললি যে আমার যে বউ আছে, তো বউ আছে আছে, বউ আছে তাতে কি আছে? হ্যাঁ, আমি আমার জীবনে আমি অনেক ছেলে দেখছি, মানে অনেক ছেলে আমাকে প্রেমের অফার দিছে, আমি কারোটাই গ্রহণ করি নাই, আমি তোমার ইচ্ছেকে তো ভাবে ভালোবাসি, আমি তোমার হতে চাই, আমি অন্য কারো হতে চাই না। পরে আমি বললাম যে আমার যে বউ আছে তার কি হবে? হম, তুমি তারও রাখবা, ওকে সে আপু ডাকে, এটা আমার ওয়াইফ কিছুই জানে না কি, এখন সব জানবে। তো বলে যে তুমি আপুর মনে কোনো সময় কষ্ট দিবে না, যত কষ্ট আমাকে দাও কিন্তু তাকে কষ্ট দিও না, সে যদি সবকিছু ছাড়া আসছে আমার সবকিছু আছে, আমাকে অত ভাবে দেখাও দেখতে হবে না আর কি, তুমি অরে অরে থাকবা, কিন্তু জাস্ট আমি তোমার বউ হিসেবে থাকতে চাই, অল্প একটু সময় যে সময়টা তুমি বাইরে ঘুরে ওই সময়টুকু তুমি আমাকে দিবা, এই এই কথাগুলো সে আমাকে বলে, তাকে বিয়ে করতে বলে আর কি সে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার এক জায়গায় নিয়ে যাবো, ওখানে যাইতে হবে তোমার। তখন আমি আমাদের একটা জায়গায় নিয়ে যাই, মানে একজন আমার এক ফ্রেন্ডের বোনের বাসায় নিয়ে যাওয়ার পরে তখন আমি আমার বিস্তারিত ভেঙে ছিল সবকিছু কথাগুলো বলি, যে দেখো তুমি আমার ওয়াইফ আছে, আমার সবকিছু আছে, হ্যাঁ আমার ওয়াইফের সম্পর্কে সমস্ত যত ডিটেলস আছে সব আমি আরো তারে বলি, যে না আমি এটা কখনো হয় না, আমি পারবো না এটা, তাছাড়া আমি গরিব মানুষ, আমার তো এরকম 2-4-5 লাখ টাকা ক্যাশও নাই যে আমি দুইটা বউ পালা সম্ভব।
এটা রোমানা আপনাকে কি বলছে, বিয়ে করার কথা বলছে?
হ্যাঁ, যখন বিয়ের কথা কথা বলছি তখন আমি রোমানাকে এই কথাগুলো বললাম আর কি।
আজ থেকে কতদিন আগে ঘটনা?
আজ থেকে বছরখানিক আগে ঘটনা।
বছরখানিক আগে ঘটনা, ওকে।
তখন কিন্তু আমার ওয়াইফ বাড়িতেই ছিল আর কি।
রোমানার কি এর আগে বিয়ে হয়েছিল?
না, রোমানার আগে বিয়ে হয় নাই, লেখাপড়া করতো, লেখাপড়া করতে করতে এসএসসি পরীক্ষা ফেল করার পরে তখন সে মানে ভাইয়ের বাসা বাড়িতে আসে, বাড়িতে আসার পরে এক মহিলা ফালটো করে তখন গার্মেন্টে চাকরি নেয় আর কি।
রোমানাকে আপনার স্ত্রীর চাইতে দেখতে সুন্দর ছিল?
না তেমন সুন্দর না, প্রায় সেম সেম আর কি। তো তখন মানে আমি ওকে বলি, সে শোনে না, তখন সে বলে যে না আমি পারবো না, তুমি যেটা বলতেছো আমি অন্য কারো।
আপনারা যে যেদিন হোটেলে এই ধরনের কাজ করেন তারপরে কি কোনোভাবে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল?
না না না,
সেটাও হয়নি,
সেটাও হয়নি।
এই ঘটনার কতদিন পরের ঘটনা এটা?
এটা প্রায়
হোটেলে যাওয়ার কতদিন পরের ঘটনা?
প্রায় 2 মাস,
2 মাস পরের ঘটনা। ওকে,
বলা পরে সে বলে যে না আমি আমি ভুলতে পারবো না, আমাকে তুমি বিয়ে করো, আমার ভবিষ্যৎ আমি নিজে বলে নেবো।
আপনি এটা বলেননি যে এই মেয়েটার কি হবে বা এরকম?
হ্যাঁ হ্যাঁ, আমি আমি মানে
সে কিভাবে রেসপন্স করতো তখন?
আমার যতটুকু মানে ছোট জ্ঞানে ততটুকু তাকে বোঝানো সম্ভব ছিল তাকে আমি বোঝাইছি, কিন্তু সে বোঝে না, অথচ তাকে ফলোরের লোক দিয়ে বোঝানো হয়েছে, কিংবা খালার বয়সী কিছু মানুষ ছিল তাদেরকে দিয়ে বোঝানো হয়েছে, বন্ধু বান্ধব দিয়ে বোঝানো হয়েছে, সমস্ত লোকজন দিয়ে তাকে বোঝানো হয়েছে, কিন্তু সে বুঝে না।
মানে তার মানে দাঁড়াচ্ছে এরকম যে গার্মেন্টস এর ফ্লোরে যত লোকজন ছিল মোটামুটি সবাই জানতো, যেহেতু আমার স্ত্রী একটু আগে বলছিল যে সবাই ফোন দিয়ে বলে, কিন্তু সে কখনো, আপনার স্ত্রী কি কখনো আপনাকে ফোন দিয়ে কখনো জিজ্ঞেস করেছে যে তোমার অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে?
না না, সে তো এগুলো আসলে কোনো সময় চিন্তাই করে নাই,
কখনো চার্জও করেনি?
না, চার্জও করেনি। সারাটা দিন ওইখানে ছিলাম আমরা, সারাটা দিন যখন কথাগুলো বলছি সে আমাকে বলতো তুমি আমার এখানে ঘুরতে আনছো মানে ভালো কথা বলার জন্য আনছো, তুমি তোমার সাংসারিক বিষয় বলতেছো, তো কথা বলারই দরকার নাই, মন খারাপ করে সারাদিন ছিল এখানে। তখন বলে যে যদি বিয়ে না করো তাহলে আত্মহত্যা করবো,
ওখানেই কথাটা বলে।
হ্যাঁ,
আচ্ছা একটু দাঁড়ান এখানে সাদিকা, আপনার কি মনে হয় যখন একটা ছেলেকে এই অবস্থায় আছে ও, হ্যাঁ যেখানে আপনাকে বিয়ে করে নিয়ে এসছে, ওর এই সময়টাতে ওই মেয়েটার সাথে কি করা উচিত ছিল? যখন একটা মেয়ে ওকে বলছে এরকম ভাবে আত্মহত্যা করবো যদি আমাকে বিয়ে না করো, তখন ওর কি করা উচিত ছিল?
আমি জানি না, আমি কি বলবো, জানি না।
চলুন বলুন তারপর।
তো আত্মহত্যা করবে, তখন আমি করলাম যে দেখো আত্মহত্যা করলে তো মনে করো তুমি মরে গেলে তুমি বেঁচে যাইবা, কিন্তু আমার কি হবে? আমার তো
তখন আসলে উচিত ছিল যে আমাকে মেরে ওকে বিয়ে করা।
আপনাকে মেরে ফেলে দিয়ে ওকে বিয়ে করা?
এগুলো আসলে আমরা বুঝতেই পারছেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ও কিন্তু কিছু জানে না, আমি আমরাও জানি না কি হতে যাচ্ছে। বাট এগুলো খুবই কষ্টকর, একটা মেয়ে ধর্মান্তরিত হয়েছে একটা ছেলের হাত ধরে, সংসার জাত পাত সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসে তার কাছে এসেছে, অজানা একটা অজানা সমুদ্রের বুকে বাড়ি জমিয়েছে, একটা ছোট্ট ডিঙ্গি নৌকায় যদি ভেবে বলি, এবং সেই ডিঙ্গি নৌকাটাই কেমন জানি এখন মানে ভর সইতে পারছে না, তাল মেটেলে। কিছুদিন আগে কোল জুড়ে সন্তান এসেছিল, সেটাও বাঁচলো না, পরের দিন মারা গেল। এবং এই মেয়েটা চরম বিশ্বাস করে তার হাজব্যান্ডকে, সে আজকে স্টুডিওতে বসে জীবনের যে গল্প সেই গল্পে যা শুনছে, তারপরে কি অবস্থা হওয়া উচিত এখন এতটুকু পর্যন্তই বুঝতে পারছেন, এবং আরো সামনের দিকে আরো তো অনেক কিছুই আছে। ওকে লেটস প্লে, চলুন। তারপর
তখন সেই মেয়েটা মানে রুমানা বলে যে তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে। তখন আমি মানে সারাদিন আগে বুঝাইতাম, যখনই ফোন দিত তখনই আমি বলতাম, দেখো মানে যা হয়েছে তুমি ভুলে।
আপনি কি রুমানাকে লাভ করতেন সেই সময়টাতে?
মানে কথা বলতে বলতে কিছুতে মায়া তো হওয়াটাই স্বাভাবিক,
মায়া ধরনের সফট কর্নার ছিল, এক ধরনের ভালোবাসার জন্ম হয়েছে।
যতই ভালোবাসার জন্ম,
ভালোবাসার জন্মের জন্য কি আপনার আপনার স্ত্রীকে কি আপনার অসহ্য লাগতো?
না না না, আমার স্ত্রীর কাছে আমি যেরকম ঠিক সেরকমই ছিলাম।
কখনো কি আপনার প্রতি কোনো ধরনের দায়িত্ব অবহেলা করেছে সে ওই সময়টাতে?
না, কোনো কিছু পাননি, ওনার কাছে পাইনি। তবে ওনার যখন আমি বাড়িতে ছিলাম তো ওনার মা অনেক সময় দেখা যেত, হয়তো মুরব্বি মানে শাক বেশি, তো অনেক সময় অনেক কথা বলতো, তো হয়তো বা ভালো জন্য বলতো, কিন্তু আমার সবসময় মন খারাপ হতো।
না সেটা ওর মা বলছে, কিন্তু ও কখনো খারাপ আচরণ করতো?
উনিও কোনো সময় খারাপ আচরণ করেনি, কিন্তু ওনার মা যা বলতো যে হ্যাঁ তোর বউ এই করছে সেই করছে, উনি আবার বিশ্বাস করছে, কিন্তু আমি কোনো সময় আজ পর্যন্ত না ওই ধরনের কাজ করি না। এমনকি আজ পর্যন্ত আমার স্বামীর সাথে সবার সাথে মিথ্যা কথা বলি, কিন্তু আমার স্বামীর সাথে আজ পর্যন্ত মিথ্যা কথা বলি না।
ওকে শুনি, তারপর
যখন বলে যে বিয়ে করে না আমাকে, তখন আমি তো রাজি হই না, অনেক দিন চলে যাওয়ার ফাঁকে সেরকমই করে, পাগলামো করে। তখন আপনার ওই আমার ফ্যান্টির বোনের বাসা থেকে আসার সময় মানে চৌরাস্তা নামে একটা জায়গা আছে আমাদের গাজীপুর চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তার বাস থেকে নামার পরে মেয়েটা মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তখন মানে সারি মারি পড়া ছিল, তো সার্ভিস করানো ছিল, তখন আমরা জড়াই ধরলাম। ধরার পরে কয়েকটা ছেলে আসলো, আসার পরে বলতে ভাই কি হয়েছে, তখন আমি বললাম যে ভাই ও আমার ওয়াইফ, মানে বাড়িতে আমরা বলতে হলো, কারণ না বললে সমস্যা হয়ে যাবে এখানে। তখন আমি বললাম যে ভাই আমার ওয়াইফ মানে অসুস্থ হয়ে গেছে গরমে। তখন ওরা ধরে মানে মানে রিক্সা উঠাই দিল আর কি। যখন রিক্সা উঠাই দেয় তখন আমি মানে ওকে নিয়ে আমার বাসা চিন্তা, তো ওর বাসায় আমি নিয়ে যাচ্ছিলাম আর কি। তো ওই দিনকে রিক্সাওয়ালাকে টাচ করছে, রিক্সাওয়ালা হাত ধরে দেখলো মানে হাতটা একদম ঠান্ডা বরফ হয়ে গেছে আর কি, মানুষ মারা গেলে যেরকম হয়। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই দিনকে, যদি একটা কিছু হয়ে যেত সেটার জন্য তো আমি দায়ী। আর মোটামুটি অনেকেই জানে যে সুমনের সাথে মানে সম্পর্ক আছে, আর সবাই তাকে বোঝাইতে হয়নি, সে কারোটা বুঝতো না আর কি। তো পরে আমি আমার বাসায় যখন নিয়ে গেলাম, তখন নিয়ে যাওয়ার পরে তখন সে বলেন যে বাসায় ঢুকতেই, তখন ওর মানে বাসা মালিকে আর ভাড়াটিয়া যারা ছিল আর আমাকে বলতো তুমি কে কোথায় গেছো, কে হও, কি সমস্যা, মানে সমস্ত কিছু সাথে সাথে জানতে চাইতেছে আমার কাছে। তখন আমি বললাম দেখেন আমি যে হই না কেন একজন মানুষ, আর একটা মানুষ অসুস্থ হয়ে গেছে আমি তাকে আগে নিয়ে আসছি, তাকে দেখেন তার মানে সে সুস্থ হোক, তারপরে একটা একটু করে আপনাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব, আমি উত্তর দিব। কিন্তু একজন মানুষ অসুস্থ হয়ে গেছে তার ওই ক্ষেত্রে আবার সবাই যদি এক একটি করে প্রশ্ন করেন, তাহলে আমি কোন দিকটা দেখবো, আপনার দিক দেখবো না ওই দিকটা দেখবো। পরে মানে ওর রুমে নিয়ে যায় শোয়াইছি, ওর পাশে একটা মেয়ে ছিল, ওর সাথে একটা মেয়ে থাকতো, ওই মেয়েটা যখন সাথে সাথে পানি টানে নিয়ে আসলো, মাথায় পানি টানে দিল, তখন মানে ওই যে বাড়িতে ভাড়া থাকতো বাড়ির আবার জানতো যে মেয়েটার বাড়ি বরিশাল। তা আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমার বাড়ি কোথায়, তখন আমি বললাম যে আমার বাড়ি নাটোর। তো এক বাড়ি বরিশাল আর তোমার বাড়ি নাটোর, আমি বলছিলাম যে আমার স্বাস্থ্য বোন আর কি, স্বাস্থ্য বোন কি ব্যাপার হলো। তখন আমি চিন্তা করলাম যে না এখানে থাকলে আমার সমস্যা হবে,
ওর বাড়িতে এটা
ওই যে বাড়িতে ভাড়া থাকে আর কি,
ওই ভাড়া বাড়িতে, সেটাই তো বলছি। হ্যাঁ
সাথে সাথে এখান থেকে আমি চলে আসছি,
জি
ফোনে মানে কথা বলতাম আর কি, কথা বলতে যখন বাইরে যখন আসলাম তখন আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর ওই যে মেয়েটা থাকতো ওর সাথে, ওই মেয়েটা ফোনটা রিসিভ করলো, রিসিভ করার পর তখন মেয়েটা বলে যে হ্যাঁ আঙ্কেল এখন একটু সুস্থ আছে, এখন কোনো সমস্যা নাই, এটা যখন বলে তখন আমি মানে বাসায় চলে আসছি আর কি। আমার ওয়াইফ যে সাদিক আর কি, তখন সে ঢাকায় আসবে, তখন তার আমি একদিন ছুটি নিলাম অফিসে, ছুটি নিলাম, তাকে আনতে গেলাম বাড়ি থেকে, আবার বাবা মা সবার কাছে করে পরে তখন ওরা নিয়ে আসলাম আর কি। নিয়ে আসার পরে যখন মানে সেম আমি ওর কাছে যেরকম আগে ছিলাম এরকমই ওর কাছে থাকতাম, কিন্তু মানে আমার আমার মনের মধ্যে কোনো সময় এরকম স্পট জাগে নাই যে আমি ওরে ফালাই দিব, কিংবা ও আমার কাছে বেশি হয়ে গেছে, আর কোনো কথা আমার চ্যানচ্যান লাগতো, ভালো লাগে না। হ্যাঁ, মানে এসব কোনো কিছুই আমার সাথে কোনো সময় করতাম না। আমি যে 24 ঘন্টা যে চরম টেনশনে থাকতাম, এটাও আমি কোনো সময় তাকে বুঝতে দিতাম না, কোনো সময় না। কারণ আমি জানি যে আমি তো একটা জিনিসই জানি যে ওর একমাত্র অবলম্বন থাকলে আমি আছি। আমি যদি তারে না করে দিই তাহলে সেই মানুষটার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। জিনিসটা নিজের ভুলের কারণে হয়তো এরকম হয়েছে, তাহলে নিজে নিজে সব করার চেষ্টা করি, ওকে না বুঝতে দিই। তো
এই সময়টাতে আপনার কোনো খুব কাছের বন্ধু কি ছিল যার সাথে আপনি পুরো বিষয়টা শেয়ার করতে পারতেন?
হ্যাঁ ছিল,
তার সাথে কি আপনি শেয়ার করেছিলেন?
হ্যাঁ শেয়ার করতাম।
ও আপনাকে কি পরামর্শ দিত?
ও পরামর্শ দিত যে যেভাবে হোক মানে এটা তুমি মানে ভুলে যাও আর কি, রুমানারে ভুলে যাও। কিংবা
মানে রুমানার প্রতি আপনার যে একটা সফট কর্নার ছিল সেটা আপনি তাকে বলতেন, কিন্তু আপনি তাকে ভুলতেও পারতেন না, আপনার কাছ থেকে দূরেও আসতে পারতেন না।
না দূরে আসলে সে একটা কিছু করে ফেলাবো,
এটা একটা ভয়ও লাগতো আপনার?
এটা আমার 100% মানে 100% আমার ভয়, কারণ ওই মেয়েটা মানে রুমানা অন্যরকমের মেয়ে আর কি।
মানে এটা করে ফেললে আপনার ভয় কেন লাগতো?
ভয় কেন লাগতো, কারণ এই জন্য আমার ভয় লাগতো কারণ আমার সাথে যে সম্পর্কটা সেটা সবাই মোটামুটি জানে,
এবং এতে করে আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশে দিয়ে দেওয়া,
হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে যে সে একটা যদি একটা দুর্ঘটনা ঘটাইতো তাহলে ওই ক্ষেত্রে পুলিশে তদন্ত করতো যে সম্পর্ক কার সাথে কেমনি কি। তখন তো পুলিশ আমাকে ধরতো, আমাকে যখন ধরতো তখন আমার ওয়াইফ যে সাদিকা ছিল, সাদিকা কিন্তু তখন আমাকে ভুল বুঝতো, কিন্তু এই সাহসটাও তখন আমার মানে সাদিকের সামনে বলার মতো সাহস ছিল না আমার, কারণ আমি জানি সে আমার চরম বিশ্বাস করে, তাহলে তার সামনে আমি কিভাবে আলোচনার কথাটা বলবো?
এইটা ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু আভাসই পাচ্ছিলেন যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে আপনার জীবনে বা কিছু একটা ঘটতে যাচ্ছে, সেই মোমেন্টে আপনি কেন আপনার ওয়াইফের সাথে পুরো বিষয় না নিজেকে সমর্থন করার একটা ব্যাপার থাকে না যে আমি আমার জীবনে এত বড় ভুল করে ফেলছি? কিন্তু এর চেয়ে বড় ভুল হতে পারে, আজকে তোমার কাছে সমর্পিত হলাম, তোমার কাছে সবকিছু বললাম, আমি আমার জায়গা থেকে এটা পাচ্ছি না, তুমি আমাকে হেল্প করো। কারণ ওয়াইফই তো জীবনের সবচেয়ে কাছের বন্ধু, তাই না? ভালো মন্দ সবকিছু সে জানবে, সেটা আপনি করে উঠতে পারেননি তখন পর্যন্ত, এটাই হচ্ছে চরম সত্য। ওকে, তারপর?
আমি পারিনি কারণ আমি জানি যে মেয়ে মানুষ তো মানে হয়তো বা
সিক্রেট করবে, সাপোর্ট দিতে পারবে না,
সাপোর্ট দিতে পারবে না, তাছাড়া সত্যি
তখন আরেকটা বিপদ তৈরি হবে,
আরেকটা বিপদ তৈরি হবে,
এটা হার্ড রিয়েলিটি।
সংসার হয়তো বা অন্যরকম একটা
ঝামেলা তৈরি হবে,
মানে এমনি তো বাইরে আমি ঝামেলায় থাকি সবসময়,
তারপর আরেকটা ঝামেলা,
সংসার যদি ঝামেলা হয় তাহলে তো আমার সবই শেষ,
তার চেয়ে বরং গোপন করাটাই বেটার।
আজকে আমার আমি দেখি আমি নিজে চেষ্টা করি আমি পারি কিনা।
ওকে, তারপর?
তখন মানে ও যখন আসলো বাড়ি থেকে, তখন আসার পরে মানে আমার ওয়াইফ,
ওয়াইফ মানে আলটিমেট সাদিকা,
হ্যাঁ সাদিকা যখন বাড়ি থেকে যখন আসলো তখন ওই রুম নিয়ে দিলাম, রুম নিয়ে দেওয়ার পরে থাকতেছি খাইতেছি পড়তেছি সুন্দর পরিবেশ। হ্যাঁ, কিন্তু আমার ওয়াইফ একটা জিনিস আমার খুব ভালো লাগতো আমার, সে প্রতিদিন লাঞ্চে আমাকে, এখনো লাঞ্চের সময় আমাকে বলতো, সে প্রত্যেকদিন লাঞ্চের সময় বলতো তুমি কি খাবে কি রান্না করবে, প্রতিদিনই কিন্তু সে আমাকে বলে, কিন্তু আমি তারা শিখে দিতাম হয়তো আজকে এটা রান্না করি না ওইটা রান্না করো। মানে ওর জীবনে মানে আমার সাথে বিয়ে হওয়ার পর পরকালীন সে কোনোদিন আমার সাথে মিথ্যা কথা বলে, আমিও জানি আমিও তার কাছে কোনো সময় মিথ্যা কথা বলতাম না, কিন্তু সবকিছু সত্যি শেয়ার করতাম। কিন্তু যখন দেখতেছি এই জিনিসটা আসলে শেয়ার করার মতো না, তখন আমি তার সাথে জিনিসটা শেয়ার করতাম, তখন আমি নিজে নিজে মানে চেষ্টা করতাম যে নিজে নিজে জিনিসটা সমস্যার সমাধান করার জন্য আর কি। তখন রুমানাকে আমি সবসময় বোঝাতাম, কিন্তু সে আসলে বোঝার কোনো রকম চেষ্টাই করতো না। তার কথা হচ্ছে যে তুমি আমাকে বিয়ে করে নাও, যদি বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করবো, এটা 100% নিশ্চিত। কিন্তু আমি আগে বলি যে দেখো বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার ওয়াইফ আছে। মানে একদিন ফোনে তারে খুব গালাগালি করি আমি, গালাগালি করার পরে তখন সে কি করে ওই যে বান্ধবীটা ছিল তার সাথে, তখন ওর কাছে ফোনটা দিয়ে তখন সে বাসার থেকে বের হয়ে যায় আর কি। বাসার থেকে বের হয়ে যায়, তখন বাসার থেকে অনেকখানি দূরে একটা রাস্তা আছে আর কি, ফাঁকা রাস্তা, যেখানে শুধু মানে চিটাগাঙ্গের ট্রাফিক চলে বেশি, বাসের সংখ্যা খুবই কম চলে রোডে, মানে একটা বাসার থেকে অনেকখানি দূরে আর কি। আমি কিন্তু অসুখ যদি কথা বলেছি অথবা গালাগালি করেছি সেটা কিন্তু বাসার বাইরে, মানে আমি বাসা আসলে আমি তার সাথে কোনো সময় কথা বলতাম না ফোনে, যা সমস্যার সমাধান দরকার সব বাসার বাইরে থেকে সমস্যার সমাধান করে আসতাম, আর বলতাম যে যাই কিছু হয়েছে যত কিছু হোক তুমি বাসে গেলে আমাকে ফোন দিবা না। তারপর দেখা যায় অনেক সময় দিয়ে অবস্থা হবে, আমার ওয়াইফ মাঝে মাঝে ফোন রিসিভ করতে হবে, আমার ওয়াইফের সাথে কথা বলার সাহসই পাইতো না, ফোন কেটে দিত, হ্যালো বললে ফোন কেটে দিত আর কি। যখন সে যে মোবাইল দেওয়া ওর বান্ধবী কাছে মোবাইল দেওয়া বাসা থেকে বেরিয়ে গেছে, তখন আমি তাকে ওর বান্ধবী বললো যে কাঁদতেছিল আর কি, তখন আমি ফোনে গালাগালি করলাম, তখন খুব কাঁদতেছিল। তার বান্ধবী আমি কইতেছি আঙ্কেল না তো বাসায় নাই, তখন বললাম বাসায় মায়ের গেছে কই, তুমি দেখো তো কোথায় গেছে সে। তখন সে বাসার বাইরে দেখছে দিগন্ত নামে একটা জায়গা আছে সেখানে দেখছে, নাওজের নামে একটা জায়গা আছে সেখানে দেখছে, যখন দেখছে সে কোথাও নাই তখন আমার কাছে সে বারবারই বলতেছে আঙ্কেল সে কিন্তু কোনো জায়গায় নাই,
মানে আপনার মনের মধ্যে ভয়টা তখন আরো জেগে বসেছে।
হ্যাঁ হ্যাঁ, আরো ভয় জেগে বসেছে। তখন মানে আমি চিন্তা করছি এখন যদি রাগের মাথায় একটা কিছু করে সে, এটার জন্য তো আমি দায়ী থাকবো, সারা জীবন আমার দায়ী থাকতে হবে, সারা জীবন আমার জেল ছাড়তে হবে। কারণ তখন আমার কি করা উচিত? তখন আমি মানে তাড়াহুড়া করে বাসায় গেছি, বাসায় যেমন হাতের ব্যাগটা আমার ওয়াইফকে দিলাম, যাওয়ার পর আমার বলতেছে কোথায় যেতে হবে তাড়াহুড়ো করে। আমি বললাম যে আমার কিছু বন্ধু আছে, এদের সাথে মানে আমার দেখা করতে হবে, যাইতে হবে আর কি। তা আমি আর ফাঁকে আরেকটা কাজ করতেছিলাম, সেটা আমি একটা অ্যালবাম করছিলাম আর কি, কৌতুক অ্যালবাম। সেখানে মানে সেখানকার কথা বলতাম বেশি অংশ, আমি মানে ওয়াইফকে মিথ্যা কথাটা বলতাম আর কি, যে আমি ওই জায়গায় যাইতে হবে, এখানে এ করতে হবে।
মানে আপনি সাদিকাকে মিথ্যা কথা?
হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা বললাম। তো পরে যখন বাসায় যখন নাই, তখন তো আমার খুব টেনশন হচ্ছিল সে বাসায় নাই। ওই যে ফাঁকা যে রোডটা টাকের, সে রোডটা এর ওদের কাছে আসতে সে আত্মহত্যা করবে আর কি। তখন মানে ওকে যদি পিছন থেকে যদি না টান দেওয়া হইতো সেদিন, তাহলে মানে সেদিনকে এসে শেষ।
আপনি এসে কিভাবে পেলেন?
আমি মানে আমি গাড়িতে ছিলাম, ওর যে বান্ধবী ছিল, ওর বান্ধবীর ভাই ছিল সাথে, ওরা দুজন মানে খুব হতাশা ভাবে খুঁজতে ছিল তাকে। তো তখন আমি মানে গাড়িতে আসতে ছিলাম, আমার একটা ধারণা হয়েছিল, মনে মনে একটা বিশ্বাস ছিল আমার যে হয়তো সে রোডে আসতে পারে। তো তখন আমি মানে ওকে বলি যে তুমি এই রোডটাই দেখো, আমি আইতাছি, এটা বললাম তাকে। তখন সে এই রোডে আসতে মানে যদি সে পিছনে যদি না টান দিত মেয়েটাকে, যদি মনে যদি না টান দেয়, তাহলে কিন্তু ওদিনকে সে শেষ। আর ও মানে আমি চিন্তা করি যে ও শেষ হওয়া মানে আমিও শেষ, সব শেষ আমার, সব কিছু মানে প্ল্যান যত কিছু আছে আমার ওয়াইফ না জীবন সব শেষ। যখন আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তখন তো সে আমাকে পুরোটাই ভুল বুঝবে, বলবে যে এত কিছু হইলো, একবার তো আমার কাছে শেয়ার করতে পারত। কিন্তু আমি আমার সাহসী মানুষের সঙ্গে কুলাইতো না, কারণ যে আমার এত ভালোবাসে, যে আমার জন্য এত কিছু করলো, সে মানুষটা আমি কিভাবে মানে কথাগুলো বলবো আর কি। মানে এদিকটা ভয়, ওদিকটা ভয়, সারাক্ষণ ভয় থাকতাম। কিন্তু আমি চব্বিশটা ঘন্টা ঘুমানোর সময় কিন্তু আমি ওর কাছে ঠিকই ঘুমাইতাম, কিন্তু আমার চোখে ঘুম ধরতো না, ঘুমের ভান করে অনেক সময় থাকতে হতো আর কি। মানে আমি যাতে ওর কাছে ওর মধ্যে থাকতে পারি, যাতে শান্ত নয়, মানে সে যাতে বুঝে আমি ভালো আছি, এভাবেই মানে আমি ওর ইয়ে করতাম আর কি, আমার ওয়াইফকে আর কি। যখন বাইরে আসতাম, আমি ঠিক মতন খাওয়া দাওয়া করতাম না, কোনো কিছুই না, মানে সারাক্ষণ টেনশনে থাকতাম আর কি, যে কীভাবে কী হয়ে গেল আমার লাইফে, কেন আমি হলাম, কীরকম চাই নাই, কেন এরকম ঘটলো ঘটনাগুলো। আমি তো খুব সুখী ছিলাম, আমার সাথে সুখী চেয়েছিল না আমি, আমার আমার ফ্যামিলি খুব ভালো, আমার ওয়াইফ অনেক ভালো, অনেক ভালোবাসি, চরম বিশ্বাসী আমার, তাহলে কেন আমি এরকম জ্বলা গেলাম আর কি।
যেটা প্রথম দিকেই ছিল একটু একটু করে শুরু হওয়া, এবং একটু একটু করতে করতে এভাবে শারীরিক সম্পর্কে চলে যাওয়া, এবং ওই মেয়েটির জায়গা থেকে মেয়ে আর কোনোভাবেই কম্প্রোমাইজ করছে না, বা বিকজ শি ইজ ফুললি লাভ উইথ দিস গাই সুমন, এবং সুমনের যে অবস্থা সেটা তো আপনি জানেনই। এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়িয়েছে সেটাই আমরা দেখবো প্রিয় শ্রোতা। তবে তার আগে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিতে চাই, এবং যে সত্য আজকে এখানে উদ্ঘাটিত হবে সাদিকাকে সামনে রেখে, সেই সত্য সাদিকা এখন পর্যন্ত জানে না। আপনারা হয়তো অনুমান করছেন, কিন্তু আমরা একটা কথা সবসময় আপনাদেরকে বলে থাকি, জীবনের গল্পে কোনো অনুমান, কোনো বাকি গিয়ে কোনো অনুমান সত্য হয় না, কারণ জীবনের গল্প নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে ফিরবো। এই কাপলকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Presents Hello 8920, Close Up, the closer the better. Close Up presents Hello 8920, Close Up, the closer the better. Presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে অতিথি হিসেবে যারা রয়েছেন এখানে সুমন এবং সাদিকা, তারা মূলত হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তাদের জীবনের গল্পের শেষ ভাগে আমরা রয়েছি, আমরা সেখানে ফিরে যেতে চাই। তবে তার আগে আপনাকে বলছি, আপনার জীবনের গল্প যদি আপনি এখানে বলতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668, এবং আরেক নাম্বার হচ্ছে 09613892892, আমি আবারও বলি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আমরা ফিরছি হচ্ছে সুমনের কাছে। সুমন বলুন, তারপর কি হলো?
তারপর তখন আমি মানে যখন ওই মেয়েটা যখন পেছনে টান দিয়ে সরাইলো, তখন তখন ওই মুহূর্তে মানে আমি গাড়ি থেকে নামছি, আমি যাই দেখতে আসি যে ওরা দুজনে মিলে ওরা টানে ধরে রাখতে পারতেছে না। তার আমি যখন গেলাম, যে যখন সামনে দাঁড়াইছি তখন হাত ধরছি, হাত ধরে করলাম, তখন তুই করে বললাম যে তোর যেহেতু বিয়ে হবে ওরা তুই সব দেখবি, আমি তো তুই যাই, তুই কিছু করে তুই শুনিস না, তো চল তোর আজকে বিয়ে করুন। এটা করে আমি মানে আর হাত ধরে ওইখান থেকে হাত ধরছি, একদম হাত ধরে মানে বাসার কাছ পর্যন্ত আনছি। আর যে বাসা থেকে সে বের হয়ে গেছে, এটা মানে বাসার লোক সবাই জানে গেছে আর কি, জানে গেছে যে মেয়েটা আত্মহত্যা করতে গেছে এই কারণ।
আচ্ছা আচ্ছা।
তো তখন মানে আর বাসার সামনে যখন আনছি, তখন মানে আর বাড়ি এলাম, আমার আমার গায়ে হাত দেয় না, আমি আমাকে বললো যে তুমি বাসায় আসো, পরে গেছি। তখন যদি দেখেছি বাসা যদি না যায় তাহলে এখানে আমার মাই খাইতে হবে, মারবো দূরে আমার, এরকম কিছু। তো পরে বাসায় গেছি, যাওয়ার পরে তখন আমাকে কইলো কি হয়েছে, এমনি আত্মহত্যা করতে গেছে কেন, কি সমস্যা, মানে খুব গরম করে কথাগুলো বলতেছিল আর কি। তখন বললো যে ভালোবাসে আর কি, আমি ওরা ভালোবাসি, মানে রাগারাগি হয়েছে ওই জন্য আত্মহত্যা করতে গেছে। পরে তখন ওরা বলতে যে ঠিক আছে বিয়ে করে ফেলাম, ভালো যেতে পারে তাহলে বিয়ে করে ফেলাম। তখন আমি কিছু কই না, মানে কিছু যদি বলি যে আমার বউ আছে তাহলেও মানে এখানে মারি খেতে অথবা হয়তো বা তারা অন্য কিছু এরকম ইয়ে করবে আর কি। এই জন্য মানে সব দিকে রাস্তা বন্ধ, আমার কাছে কোনো একটা রাস্তা খোলা ছিল না ওই মুহূর্তে আর কি। মিথ্যে কথাটা বলা না সারা যে আমার ওয়াইফ নাই এরকম, মানে মিথ্যে কথা বলতে হয়েছে আমার বাদ দিতে মূল্য।
কোথায় এটা করেছেন আপনারা?
এটা গাজীপুরেই, মানে ওই যে বাড়িতে ভাড়া থাকতো আর কি, সেই বাড়িতে। তখন সে বাড়িওয়ালা একটা ইয়ে নিয়ে আসলো আর কি, মানে একটা মঞ্চে নিয়ে আসলো। আসার পরে তখন টাকা ছিল আমার কাছে 2000, তো আমার কাছে তো 2000 টাকা নাই, তো ওরাই মানে টাকা ঢুকি দিয়ে তখন মঞ্চে দিয়ে ডাকাইছে, একদম মঞ্চে ডাকছে, মশলা আসছে। আসার পরে তখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমাকে একটা বিয়ে হয়েছে কিনা, তখন মেয়ে বলছে যে না আমার বিয়ে শুধু হয়নি। তখন আমাকে যখন জিজ্ঞাসা করছে যে আপনি কি বিয়ে শুধু করছেন নাকি, তখন আমি বললাম যে না, কারণ আমি এই জন্যই না বললাম তখন যে যে আমাকে বিয়ে করতে সে তো সবকিছু জানে, সে সবকিছু জানে না যদি সে জিনিসটা ম্যানেজ করতে পারে তাহলে আমি বলে সমস্যা কি। তখন মানে আমার নলেজ এতটুকু মানে কাজ করছে আর কি, আর কোনো সেন্স ছিল না আমার ওই সময়। কিন্তু তখন মানে এমন অবস্থা যে আমি একটু মানে যে কান চোখের পানি যে ফালাবে এরকম কোনো রাস্তা আমার নাই, কারণ তাহলে বুঝতে পারবে তখন দেখা যায় মারি খেত এরকম অবস্থা। তখন এই নুন ছেড়ে দিয়ে তখন দিয়ে আর পড়া পড়ায় এখানে, ওরা আমার মানে আমার হাতে মেহেন্দি দিয়েছে, আমার মেহেন্দি দিয়েছে অথবা আমার শরীরের মধ্যে হলুদ দিয়েছে, মানে যেভাবে যে আমার কি ইয়ে করা হয় আর কি সেভাবে সবকিছু করছে ওরা, এমনকি অক মানে রোমানাকেও সবকিছু করছে। এরা করার পরে তখন বউ যেভাবে সাজেছে সেভাবে সাজানো।
রোমানার বান্ধবী যারা এই কাজটা করতেছে তারা তো জানতো সবকিছু?
হ্যাঁ, তারা যতই জানো কিন্তু তারপর জিনিসটা গোপন রাখে, কারণ যদি সত্যিটা প্রকাশ হয় যে মানে ওর বউ আছে তাহলে এখানে খুব বড় ধরনের একটা ঘটনা ঘটবে, অথবা মায়ের মারব টারবো ইত্যাদি এরকম কিছু করবে, তখন মানে কেউ জিনিসটা বলেন নাই। তখন মানে যখন এই মুন্সির যখন বিয়েটা পড়ানো হলো তখন 50,000 টাকা গাবিন করছে আর কি। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি মানে কত টাকা গাবিন চাও, তখন মেয়ে বলছে যে আমার 1 টাকা গাবিন লাগবে না। তখন বাড়িওয়ালা বলছে একটা থাপ্পড় দিও, গাবিন ছাড়া কোনো বিয়ে হয় নাকি, 50,000 টাকা গাবিন করেন। তখন 50,000 টাকা গাবিন করছে, আর দেখে যে তখন আমাকে গোসল দাঁড়াইছে সব কিছু করছে ইত্যাদি, মানে যাবতীয় যা করা দরকার সব কিছুই করছে, কিন্তু হাসি যে কি জিনিস সেটা আমার ছিল না, মানে কান্তও পারতেছে না এমন অবস্থা। কিন্তু কারো কারো দেখে কি বলবো সেরকম রাস্তা আমার ছিল না ওই পর্যায়ে আর কি। তখন আমি মানে যখন বিয়ে পড়ানো শেষ হয়ে গেল তখন একটা খাতা কলমে বিয়ে পড়ালো আর কি, মানে পরবর্তী ওই কাগজটা যদি কাজ অফিসে আনা হয় তাহলে এটা মানে কাজে একদম সরকারি খাতা হয়ে যাবে আর কি, তখন আর কিছু বলতে হবে না, খালি কাজে ওইটা দেখে দেখে খাতার মধ্যে লিখে নিবে তখন সব কিছু হয়ে যাবে এরকম সিস্টেম। তখন মানে যখন বিয়ে করানো হয়ে গেছে তখন সবাই চলে গেছে, তখন যে ঘর আর কি যেটাকে বাসাঘর বলা হয় আর কি, তখন আমি ঘরে গিয়েছি। যাওয়ার পর তখন চোখের বুঝে বসতে বসার পর বললাম যে তুমি যেটা করলে আজকে তুমি কোনোদিনও সুখী হইতে পারবে না, কোনোদিনও না। কারণ আমার তুমি বিয়ে করছো, আমার যদি বিয়ে করে জীবনে কি পাইবে তুমি, সব মানে চোখের পানি ছাড়া আর কোনো কিছু পাইবে না। কারণ
ওকে সাদিকা, আপনার আজকে ফার্স্ট আপনি জানলেন এই ঘটনাটা, কি বলার আছে আপনার?
কিছু বলে না, আমি ওকে খুশিতে বলতেছে যে ওনাকে নিয়ে উনি ঘর সংসার করুক, আমার জীবন আমি ত্যাগ করে দিব, মৃত্যু ইচ্ছাকৃত ভাবে আমি কাউকে দুই জীবন আল্লাহর কাছে বলবো যে আমি খুশিতে আল্লাহর কাছে চলে গেছি, এই কথাই বলবো, আমি ওনার সাথে সংসার আর করব না। আজকের পর থেকে ওনার সাথে আমি কথাও বলবো না বা এক ঘরে আমি কোথাও যাবো না, ওনার ঘরে আমি ঢুকবই না আজকে থেকে। কারণ আমার বাবা মা সব কিছু পর করে ওনাকে ধরে আসিছে, তা উনি আমাকে এত বড় কষ্ট দিয়েছে, মানে আমার সন্তান তারপর আমার মা বাবা সবাইকে সারি চলেছে, এতটুকু কষ্ট লাগে নাই, মানে এই কথাটা যে শুনেছি মনে হচ্ছে আমি মনে মরে যাবো আগে, আমার বাঁচার ইচ্ছা আর নাই।
সত্য সবসময় সত্য, সেটা কখনোই ঢেকে রাখা যায় না, একদিন ঢাকবেন, মিথ্যা মিথ্যার মোড়কে বাঁধবেন, সেই সত্য আরো বড় হবে, আরো বড় হবে। যেটাকে বিপদ মনে করে আপনি সেই মিথ্যার আড়ালে সত্যকে ঢাকার চেষ্টা করছেন, সেই সত্য
একবার বলতে পারতো যে আমি এই কাজ করছি, বা ওনার মা আছে, ওনার মাকেও তো বলতে পারতো, আমাকে বলতে পারতো, কোনোদিন বলে না এই কথা যে আমি ওনাকে বিয়ে করছি। কারণ আমি সবসময় আমার শ্বশুরের জায়গা সম্পদ নাই, আমার বাবারও নাই যে আমি মায়ের কাছ থেকে কিছু টাকা 1,000 টাকা নিব বা শ্বশুরের কাছ থেকে 1,000 টাকা নিব, কিন্তু আমার তা নাই। আমি বিয়ের পর পর থেকে আমি গার্মেন্টসে চাকরি করি বা ওনাকে বলি যে শোনো একটা আল্লাহ বাচ্চা দিছে নিয়ে গেছে, তা আমরা আর কিছুদিন চাকরি বাকরি করে একটু জায়গা একমাত্র একটু একটা ঘর করার মতো জায়গা কিনে আমরা চলে যাবো, এ নিয়ে আর থাকবো না। ওনাকে এখনো বলি, উনি এখন এই কিছুদিন ধরে এরকম করে যে হলো যদি 8টা বাজে ছুটি হয় উনি আসে 10টা বাজে বা অ্যাবসেন্ট করে আমাকে বলে না, কিন্তু আমি অফিসে যদি একটা ছেলের সাথে একটা দুষ্টামি করে ওনাকে বলি যে দেখো আজকে এই ছেলেটা না আমার এই কথা বলছে বা এই মেয়েটা আমাকে এই কথা বলছে, কোনোদিন ওনার কাছে আমি করি না, কিন্তু উনি আমাকে এত কিছু গোপন করলো কি জন্যে, আমি ওনার কাছে কিচ্ছু আশা করিনি। আজকে আমার মায়ের কাছে যাই ফোন দিও, ফোন দিয়ে আমার মা যতটুকু কষ্ট পাইছে মানে আমাকে হারায়া, তা সে মানে আমি খুশি তো আমার মাকে আজকে খুশির খবর দিব যে মা আমার তোমার যেটুকু কষ্ট পাইছে দেখো তোমার কষ্ট দিয়ে আমি সুখ পাই না, এই কথাটা আমার মাকে বলবো।
আপনি আরো সামনে দিকে যেতে চান, আরো জানতে চান কি হয়েছে?
হ্যাঁ সব জানতে চাই, ওনার কি ইচ্ছা সব জানতে চাই।
বলেন তারপর বিয়ে করলেন, তারপর
তারপরে তখন আমি তাকে মানে বললাম যে তুমি জীবনে সুখী হইতে পারবে না, কারণ আমার কাছে যে বিয়া বসছো তুমি, তোমার আমি তোমাকে 1,000 বার বলেছি যে তোমার জীবনে তুমি আমার সাথে ভালো ছেলে পাবে, আমার সাথে অনেক ভালো হ্যান্ডসাম ছেলে পাবে, আমার মধ্যে কি আছে কি পাইছো তুমি, আমার কিছু আছে? আমার কিছু না, না আছে আমার চেহারা, না আছে আমার কোনো কিছু, না আছে আমার টাকা পয়সা, না আছে আমার অর্থ সম্পদ।
আপনাকে একটু থামাচ্ছি, আমরা এই পর্যায়ে প্রিয় শ্রোতা শাকিলকে আমরা এই মুহূর্তে একটু স্ট্যান্ড বাই রেখেছিলাম, আমরা বলছিলাম ওকে যে তুমি যোগাযোগ করো, আপনি যাকে বিয়ে করেছেন তার নাম হচ্ছে রোমানা, তাই তো? রোমানা স্ট্যান্ড বাই আমাদের সাথে ফোনে আছে এবং রোমানা পুরো ব্যাপারটাই শুনেছে, তো রোমানার কাছ থেকে আমরা একটু প্রতিক্রিয়াটা জানতে চাই। শাকিল, জি আপনি রোমানা বলছেন? আচ্ছা রোমানা, আমার নাম শাকিল, আমি এবিসি রেডিও থেকে বলছিলাম, হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। রোমানা সুমন, সুমন আমাদের এখানে এসছে এবং সে তার যেই গল্প তার জীবনে, সে কিভাবে বেড়ে উঠলো, একই সাথে সে কিভাবে তার প্রথম বিয়ে হলো, একই সাথে সে ঘর সংসার করছিল, এবং এক পর্যায়ে আপনার সাথে তার কথা হলো ফোনে, সম্ভবত রং নাম্বারে। হ্যাঁ আমরাই সব ঘটনাই শুনেছি, তারপর কি কিভাবে জড়িয়ে গেলেন, তো এখন সম্ভবত আপনারা বিয়েও করেছেন, তো আমি আসলে জানতে চাচ্ছি যে এটা আসলে কতটুকু সত্যি, আপনি কি আসলেই সুমনের স্ত্রী? আচ্ছা তার মানে আপনি সুমনকে বিয়ে করেছেন, এটা কবে করেছেন?
আচ্ছা, এক বছর ধরেই আপনি তাকে বিয়ে করে আপনি তার স্ত্রী হিসেবে আছেন। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম রোমানা, যে সুমনের প্রথম ওয়াইফের নাম তো আপনি জানেন। আচ্ছা, এই সাদিকার সাথেও আমাদের কথা হয়েছে, তার কাছ থেকেও আমরা সবকিছু শুনেছি। সে আসলে সুমনকে অনেক ভালোবাসে এবং তাদের এই ভালোবাসারই একটা বিয়ে ছিল। এই যে যখন আপনাদের সম্পর্ক শুরু হয় কিংবা বিয়ের আগে, এই কথাগুলো কি সুমন আপনাকে বলেছিল যে সে আসলে বিবাহিত? এত কিছু জানবার পরে আপনি কেন তাকে বিয়ে করতে রাজি হলেন?
শুনেন, বলতেছি যে একটা মেয়ে যখন তার সাথে হারায়, ঠিক আছে, তখন মানে বিবাহিত রাগে আমার সবকিছু তো শেষ, ঠিক আছে, কারণ যদি আমারও অন্য জায়গায় একটা বিয়ে শাদী হয়, ঠিক আছে, তা আমারও সমস্যা, আমি জীবনে শুরু করতে পারবো না, তার চেয়ে বরং না হয় তিনজনে মিললাই টুকু বলবো, আবার যদি মাইনে নেয় মেনে নেওয়ার পর তিনজনেই সবকিছু করবো।
সাদিকা আমাদের সাথেই আছে, তার কাছ থেকে আমরা সবকিছু শুনেছি। সে অনেক বেশি আসলে হচ্ছে আবেগে আপ্লুত হয়ে গেছে, সে অনেক কান্নাকাটিও করছে এই কথা শুনবার পরে। তো সাদিকাকে কি আপনি কিছু বলতে চান?
আমি বলতে চাই যে এখন যা হওয়ার তো হয়ে গেছে, ঠিক আছে, তার জামাই আমার জামাই, ঠিক আছে, বড় আমি ছোট, তারা আমারও বিয়ে হচ্ছে, ঠিক আছে, নাম কথা হলো বিয়া মাই জানায় আমি এই দেশ চাই, ঠিক আছে।
আচ্ছা, তার মানে আপনি সাদিকার কাছে এই বিয়ে আপনাকে যাতে হচ্ছে একই সাথে মেনে নেয় দ্বিতীয় স্ত্রী হিসেবে সুমনের, আপনি সেটাই চাচ্ছেন তার কাছে? তো রোমানা, আমি আপনাকে আরো একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। ধরেন যদি সুমন সাদিকা থাকবার পরেও সে আপনাকে দ্বিতীয় বিয়ে করেছে, যদি কখনো এমন হয় যে সুমন আপনাকে রেখে সে আবার আরো একটা বিয়ে করলো, মানে তৃতীয় বিয়ে করলো, তখন কি আপনি মেনে নিতে পারবেন?
মানুষ একবার দুইবার তিনবার ভুল করে না, ঠিক আছে, তার জীবনে একবার দুইবার ভুল হয়েছে, আর জীবনে ভুল হইব না, সেই বলতেছি, ঠিক আছে, মানুষ মাত্র যদি ভুল না হইলে এত কিছু হইতো না, ঠিক আছে, একবার ভুল করছে সে বুঝতে পারছে, ভুলের নাশ খাইছে, ঠিক আছে, পরবর্তীতে ভুল করবো এমন এমন কোনো ইয়ার দেখি না আমি, ঠিক আছে।
না, আপনি এটা মেনে নিতে পারতেন কিনা যদি দেখা গেলো আপনার হাজবেন্ড কে অন্য কেউ বিয়ে করলো, তখন এটা জানলে আপনি এটা মেনে নিতে পারতেন?
কারণ কি শুনেন, আমি একটা মেয়ে মানুষ, আমার এই সেই ছয় পরে যাচ্ছে বলে যে আর একটা না দশটা বিয়ে করুক, আমার তার দেখার বিষয় না, আমার ঠিক মতো দিলে পরে নি খাইলে শেষ হইল, ঠিক আছে, দশটা বিয়ে করুক, ওদের দেখার বিষয় না আমার।
জি, ঠিক আছে রুমানা, আমরা আপনার কথা বুঝতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ এবিসি রেডিওর পক্ষ থেকে এবং হ্যালো 93.0 অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনি ভালো থাকবেন।
ওকে, অনেক ধন্যবাদ শাকিল এবং রুমানা আপনাকে। আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজেদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন, প্রত্যেকেই নিজের জায়গা থেকে প্রত্যেকের সত্য, কোনো কিছুই মিথ্যা না, নিজের মতো করে ব্যাখ্যা করেছেন, উপরওয়ালাই বাকিটুকু জানে যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সুমন বলুন, তারপর কি হলো?
তারপরে তখন আমি মানে বললাম যে তুমি যেটা করছো সেটা তো ভুলই করলা, এই সমাধান নাই, এর একমাত্র সমাধান আমার মৃত্যু, তাহলে তোমরা সবাই ভালো থাকবো, আর আমার ওয়াইফের তো কোনো দোষ নেই, তার কোনো দোষ নেই, সে এখনো কিছু জানে না এসবে। তো পরে আমি এভাবে সাতটাখানে যখন থাকলো তখন মানে আমি চিন্তা করলাম যে কি কি করবো আর কি বা করার আছে। তখন ওই মেয়েটা মায়ের থেকে অর্থে আমার মার নাম্বার নিলাম, আমার মার নাম্বার নিয়ে আমার মার কাছে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমার মার কাছে সব বিস্তারিত বললাম যে 1 ঘন্টা 40 মিনিট কথা বলতে মায়ের সাথে, একটা কথা বলার পরে তখন হ্যাঁ মার কাছে সব যখন বোঝায় বললাম যে এরকম এরকম ভাবে সম্পর্ক, এভাবে এভাবে আমার সাথে আমার ওয়াইফটা সব কিছু আছে, আমার অবস্থান এরকম, সব কিছু উনিভাবে আমি বোঝায় বলছি, বলার পরে উনি বলতেছে আচ্ছা তাহলে তোমার জন্য আমি কি করতে পারি বলো। তখন উনি বলতেছে আমি বলতেছি আমার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে যে আপনি আপনার মেয়েকে বুঝাই তো যে আপনি বাড়িতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনি ওরে ভালো জায়গা ভালো ছেলে দেখে দিয়ে দিয়ে দেন, কারণ আপনি যেহেতু মা আপনি আপনার কথাটা হয়তো সে শুনবে, আপনি বাবা মা আপনাদের কথা হয়তো সে শুনবে, আমার কথা সে শুনলো না, আমার কাছ থাকলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে, প্লাস আমাদের দুজনের জীবন নষ্ট হয়ে যাবে, হয়তো বলে নিয়ে যান, নিয়ে যা বুঝে আসুন না ভালো একটা ছেলে দেখে দিয়ে দিয়ে দেন। তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমি মানে ওকে নিয়ে আসার চেষ্টা করবো আর কি। তো তখন আমি মানে যখন কথা বলা শেষ তখন ওর মা ওর কাছে ফোন দিছে, ফোন দেওয়ার পরে তখন বলছে যে মা আমি অসুস্থ, তোমার বাড়িতে আসতে হবে। মানে রুমানার মা রুমানাকে বলতেছে আর কি, তখন ওর মার অসুস্থ কথা শুনে সে কাঁদতেছে। পরে এসে মা আবার আমার কাছে ফোন করছে, আর মার সাথে কথা শেষ করে পরে আমি বাসায় গেছি। বাসায় যাইতাম, বিয়া যে হয়েছে আমি বাসাতে আমার একটা যাইতাম না, দুটো যাইতাম হয়তো আধা ঘন্টা এক ঘন্টা ওখানে থাকতাম, তাই আমি আমার আবার বাসায় আসতাম। কিন্তু আমি যে এত ইয়া করতে যে এটা আমার বাসায় বলি না, আমি জাস্ট এই জন্য বলি না যে ভয়ে, কারণ আমি জানি এখন বললে হয়তো সে সহ্য করতে পারবে না। আমি আমি যে করছি আমি নিজে তো মানে
জিনিসটা জায়গাতে পড়ে যাবেন। আপনি কিভাবে কিভাবে এগিয়েছেন, এক বছরটার সাথে সংসার করেছেন কোনো না কোনো ভাবেই হোক, তাই না? সেই ঘটনাগুলো একটু বলুন স্টেপ বাই স্টেপ।
পরে তখন ওর মার কাছে যখন ফোন করলাম, তখন ওর মাতার কাছে ফোন করে পরে আরে বললাম, তখন যদি মা তোমার দেখতে বাড়িতে আসে তখন সে যাইতে ইচ্ছুক না। তখন আমি যাই বুঝাইলাম, দেখো তোমার মা অসুস্থ, তুমি যাও। আর একটা মিথ্যে কথা বললাম যে দেখো তুমি যাও, তোমার জন্য যেহেতু বিয়ে করছি এখন, আমি এখন আমার গার্জিয়ান সহ ওখান থেকে তোমার নিয়ে আসবে একবারে, কারণ আমি চোর না। আমি তোমার তোমার গার্জিয়ানকে যদি সামনে যাই তাহলে তোমার গার্জিয়ান মনে করবে যে আমি তোমাকে কিছু করে বিয়ে করছি, মানে জোর করে বিয়ে করছি তোমার অর্থ সম্পদ পাওয়ার জন্য। কারণ আমি তো তোমার অর্থ সম্পদে পাবো না, আমি তোমার যথেষ্ট মানে বুঝে তুমি বুঝো না, কিন্তু তোমার গার্জিয়ান সেটা বুঝবে না। তোমার গার্জিয়ান মনে করবে যে আমার বউ থাকাকালীন আমি তাকে কেন বিয়ে করলাম, নিশ্চয়ই তার অর্থের জন্য বিয়ে করছি, তাকে তার কিছু আশ্রয়ের জন্য পাওয়ার জন্য তাকে বিয়ে করছি, এরকম হয়তো ভাবতে পারে। তারা আমার বারবার ভাববো, চিঠায় ভাববো, আমি চিঠে রেখাতে কেন নাম লেখাবো। এমনিতে চিঠে রেখা প্রত্যেকটা পদে বলে আমার মিথ্যে কথা বলা, যার কাছে যে মানুষের কাছে আমি কোনোদিনও মিথ্যে কথা বলি না। সত্যি ছাড়া কোনোদিনও যাই ঘটুক না কেন, যাই বাইরে কিছু হোক না কেন, সবকিছু তার কাছে আমি শেয়ার করতাম। এখন সেটা আমি করতে পারি না, রাজি হয় না, হয় না অনেক অনেক কর্মী, তখন সে রাজি হয় বাড়িতে যাবে। বাড়িতে যে যাবে সে এক শর্তে রাজি, সেটা হচ্ছে তাকে বরিশাল নিয়ে দিয়ে আসতে হবে আমার। তখন আমি বললাম যে আমি তার আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আমি তোমার বাড়িতে যেতে পারবো না, কারণ যদি বাড়িতে যেতে পারে নানান মানুষের নানান ধরনের প্রশ্ন করবে যে ছেলেটাকে, তখন আমি কি কি জবাবটা দিব। অর্থাৎ তুমি তোমার বাড়ির কাছে তোমাকে আমি দিয়ে আসবো, কিন্তু আমি তোমার বাড়িতে যাবো না। পরে তখন আমি সবকিছু রেডি করলাম, তোমার ভাড়াটা সবাই দিচ্ছে, আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না আর কি, সবকিছু টাকা পয়সা সব ওই দিছে। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে আমার ইয়ার যাইতে হবে, চিঠায় আমি যাইতে হবে, যে বলছিলাম যে অ্যালবামের কাজ করছি, একটা অ্যালবাম করছি আমি, কিন্তু এখন আমার নাটকের জন্য ইয়ে করতেছি। তো তখন আমার ওয়াইফ তো জানে যে আমি না মানে অ্যালবাম করছি, এই জন্য হয়তো কোনো যাওয়া লাগে, সেই ক্ষেত্রে সে বলতে চাচ্ছে ঠিক আছে যা। বা চিঠায় কথা বললাম আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর, তখন সদর গেট গেছি, সে লঞ্চে মানে ওর যত কিছু আছে ওই ঘরের মাল সামানো সব কিছু নিয়ে গেছি আর কি। তো তখন ক্যাবিনে মানে ওর জিনিসপত্র সব নিয়ে গেছি। যাওয়ার পরে তখন বুধবারের দিন সন্ধ্যা ৬টা বাজে লঞ্চ আছে, আর পরে শুক্রবারের দিন বেলা ১টা বাজে ওখানে যে বসেছি। বরিশাল থেকে আর অনেক দূর, অনেক দূরে রাস্তা বরিশাল থেকে, বরিশাল থেকে আর ৮০ টাকা ভাড়া বাসে। যখন লঞ্চ থেকে নামাই দিচ্ছি তখন মানে আমার খুব কষ্ট লাগছে এই বিষয়টা, কারণ সেও তো মানুষ, তারও তো মন আছে, তারও তো বিবেক আছে। হ্যাঁ আমি জানি হয়তো বা সে ভুল করছে, আমার বিয়ের করে সে ভুল করছে, কিন্তু সে তো মানুষ, সে তো আর অন্য কিছু না। কিন্তু তার সাথে বিয়ে হয়েছে, তার সাথে এত কিছু হলো, তাই সেই মানুষটা আমি তো জানি যে আমি তার একবার রেখে দিতেছি এখানে, আর সে জানে যে আমার সে ১ মাস পরে নিতে আসবে তার গার্জিয়ান সহ।
মানে আপনার প্ল্যান হচ্ছে তাকে আপনি একবার,
হ্যাঁ আমার প্ল্যান হচ্ছে আমি তাকে একবার এখানে রাখা আসবো, পরে যদি আমার জীবনে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আমার ওয়াইফকে আমি জানাবো।
মানে আপনি আর তার ধরা ছোঁয়ার মধ্যেও নাই, কিন্তু আপনার বাড়ির ঠিকানা সে জানতো না?
না আমার বাড়ি
জানতো না,
কিছু জানতো না, কিন্তু ওই যে বিয়ের কাগজে যেগুলো লেখা আছে ওগুলো সবই সত্য লেখা ছিল আর কি।
আপনার কখনো মনে হয়নি আপনি আপনার এই কাজ টাজ ফেলে সব ফেলে চলে যাবেন, কোথাও পালিয়ে যাবেন, অন্য কোনো গার্মেন্টসে গিয়ে কাজ করবেন, আপনার খুঁজে পাবেন না? সে মনে হয়নি,
মনে হয়েছে, কিন্তু মনে হইলো বা কিছু করার নেই, কারণ দেশের আইন এখন বর্তমানে খুব কড়া, কারণ যেখানেই থাকুক না কাজ, আমি তো যে ইয়েগুলো অনুষ্ঠান গুলো দেখতাম, সিআইডি অনুষ্ঠান অথবা যে অনুষ্ঠান গুলো হয় আর কি, টাইম ফ্যাক্টর এই অনুষ্ঠান গুলো দেখতাম, যদি দেখে যে আসামি যদি কোনো চিহ্ন নাই তারপরও আসামি কে সেটা ঠিকই বের হয় কিছু পরে, এরকম মানে ভয় লাগতো আমার, প্রচন্ড ভয় লাগতো। বরিশাল যখন ওকে আমি নিয়ে গেলাম, তখন নিয়ে যাওয়ার পরে তখন ওরা ভাগনা রিসিভ করতে মানে আসে ছোট এইটা পরে, তখন ও বলে যে খালামুন এটা কে লোকটা কে, তখন বলে যে তোমার খালু হয়। সেখানে যখন লঞ্চ থেকে নামে তখন খুব কষ্ট লাগতেছিল, মানে সেও কাঁদতেছিল আমিও কাঁদতেছিলাম, কিন্তু কি করব, কিচ্ছু করার ছিল না, কোনো কথা বলতে পারতেছিলাম না, মানে খালি চোখ দিয়ে পানি করতে, কারণ এরকম মনে জাগছিল সে তো মানুষ, তার সেই মানুষটার যে হয়তো বা আমারও কিছু ভুল আছে, তারও কিছু ভুল আছে, কিন্তু সেই জন্য সেই মানুষটার লাইফটা পুরো নষ্ট হয়ে যাবে আমার জন্য, তো সব কিছু আমি আমার নিজের মনে হচ্ছে আমি নিজে আমার নিজেরই শব্দ, অন্য কারো কোনো দোষ নেই। এখানে কিন্তু ওর দুইটা ভাই ছিল, কিন্তু ওর বাবু দুইটা বিয়ে করছিল, তো ওর ভাই ছিল, তো ওর ভাই গুলা কিন্তু কখনো দেখতে আসে, কিন্তু ওর বাড়িতে ঠিকই জানে, ওর মা জানে ওর বিয়ে হয়েছে, কিংবা ওর বড় আপু জানে ওর বিয়ে হয়েছে, কিংবা এখন এখন সবাই জানে যার বিয়ে হয়েছে আর কি। তো তখন যখন বাড়ি দেখলো তখন কিন্তু মোটামুটি অতটা কেউ জানতো না। তো তো এইভাবে আমি যখন রায়খা আসি, যেদিনকে রায়খা আসে আমি কিন্তু ওই দিনকে আবার ব্যাক করছি ওইখান থেকে।
আবার গেছেন বরিশালে?
না মানে ওই যে বরিশালে যাওয়ার
এখান থেকে ঢাকার দিকে ব্যাক করেছি।
হ্যাঁ ব্যাক করলাম, কিন্তু আসার সময় আমার এমন অবস্থা, সারাদিন সারাতেও গাড়িতে ছিলাম, লঞ্চে ছিলাম,
মায়া হচ্ছে ওর জন্য,
মায়া হচ্ছে। আর তাছাড়া মানে কি করবো আমি, কি করার আমার আছে, মায়া হলে বা কিছু কিছু করার নেই, তার জন্য
মন অদ্ভুত এক জিনিস। ওকে বলুন,
মায়া হলে বা তার জন্য কি করার আছে, কিছু করার নেই। আমি জানি সে হয়তো পরে আমার মানে প্রতারক ভাববো, বেমান ভাববো, হয়তো প্রত্যেকটা নিঃশ্বাস হয়তো সে আমার ওদের সাথে দিব, এরকম আমার একটা ধারণা। আর দেওয়াটা তো স্বাভাবিক, তো মানে বিয়ে হয়ে গেছে তার সাথে, কিছু তো হলো মনের তো একটা টান অবশ্যই আছে। যেমন পরে তখন মানে আমি সারা রাস্তা জানা আসছে, আমি কিন্তু সারা রাস্তা চোখে পানি ফালাইতে ফালাইতে জানা আসছে, তখন আমি জানি আমার লাইফে আমি কোনোদিনও কারো 10 টাকা মাইরাও খাই নাই, কিংবা কারোর সাথে কোনো বড় ধরনের বেমানিও করি নাই, বেমানি করি নাই, মানে সবসময় সত্য বলার চেষ্টা করছি, সৎ পথে চলার চেষ্টা করছি। এখানে কিন্তু আমার জীবন আমি এখন কিচ্ছু করতে পারি না, মানে 10 টাকাও আমার নাই, আমি যত টাকা ইয়া করছি কামাই করছি সব বাবা মার পেছনে বসছে, সংসারে যতটা যাবতীয় যা রাখে সবগুলো দিচ্ছি, কিংবা নিজের ভবিষ্যৎ হবে কোনোদিন কিছু আমার কিছু হবে এরকম কোনো সময় আমি চিন্তা করি না, সবসময় বাবা মানে চিন্তা করছি। আর কারোর সাথে আমি মানে প্রতারণা বেমানি, কারো 10 টাকা মায়ের খাওয়া এরকম ধরনের কোনো জানাই, তা আমার লাইফে যদি কারোর সাথে এত বড় বেমানি নেই, তাহলে আমি এই মানুষের সাথে এই মানুষটা আমার কি অপরাধ করছে, যার কারণে সারাটা জীবন আমি নষ্ট করে দিব। যে সিটে আমার যে পাশের সিটে যে যাত্রী বসছিল, যখনই সারাটা রাস্তা যা আসছে আমি মনে হয় যে কিছু নেশা করেছে আমি, এরকম মানে এত ঘুম, সারাদিন সারাটা লঞ্চে ছিলাম, ঘুমের মানে আমার শরীরের সাথে বারবার হাত পা বায়ে লাগতেছিল, মানে আমার বাপের বয়সী বয়সের কেউ লোকটার, তখন আমাকে এক কথা উনি বললো যে তুমি কোনো নেশা করেছো নাকি, তখন আমি বললাম যে না গেল আসলে আমি কোনো নেশা করি না, আজকে 3 দিন ধরে মনে করেন আমি গাড়ির উপরে ঘুম নাই খাওয়া নাই, এই জন্যই মানে আমার সমস্যাগুলো হচ্ছে আর কি। তখন অনেক কষ্টে আমি ঢাকা নবীনগর এসে পৌঁছাই, পৌঁছানোর পর ওখান থেকে আমি বাসায় আসি রাত্রে 2টা বাজে, রাত্রে 2টা বাজে আসি, আমার ওয়াইফকে আমি ডাক দিই, ডাক দেওয়ার পর যখন সে দরজা করলে আমি তো ওই যে যার কাছে ওর কাছে যেরকম ছিলাম আর কি, আমার ওয়াইফের কাছে যেরকম ছিলাম ঠিক সেম ওরকমই আসি, সে ভুলো বুঝতেও পারে না, কিন্তু আমি বলার সাহসও পাই না যে এরকম হচ্ছে এরকম হয়েছে, এই জন্য আর সে মানে বাসায় ছিলাম এরকম কিছু বলার সাহস পাই না আমি এখন। তো তখন ওই যে আমি রাইখা আসছি, আসার পরে তখন 2 দিন পর আমি ওর মারে বলছিলাম যে আপনি 15 দিন পরে মিনিমাম 15 দিন পরে আপনার কাছে সব ঘটনাগুলো আস্তে আস্তে নলেজ দেওয়ার চেষ্টা করবেন, তা উনি 2 দিন পরে সব কিছু বলে দিচ্ছে, বলে দেওয়ার পরে তখন সে বলে যে ভালোই করছে, তুমি যেটা করছো সেটা খুব ভালো করছো, কারণ তুমি মনে করো না যে তুমি যে আমার বিয়ে করছো, আমার বাড়িতে রাইখা গেছো, আমি তোমার ভুলে যাবো কোনোদিনও না, আমার জীবনে আমি একবার কবুল বলছো, অন্য কোনো ছেলে সাথে আমি আর কবুল বলতে পারবো না, তুমি যদি আমাকে না নাও না নাও সমস্যা নেই, আমি সারা জীবন এভাবেই থাকবো, কিন্তু কারো বউ হতে পারবো না, কারো বউ হওয়া আমার পক্ষে সম্ভব না, আর আমি এটাও বলবো না যে তুমি ওয়ারে থ্রিয়া তুমি আমার কাছে চলে আসো,
ওইটাও বলে না,
না এটাও কোনো সময় সে বলতো না যে তুমি ওয়ারে থ্রিয়া আমার কাছে চলে আসো।
ওর বাড়ির এটা জানে যে আপনার আরেকটা বউ আছে?
হ্যাঁ, আমার মার কাছে আমি সব বিস্তারিত সব বলছি।
বলার পরে মা কি বলে?
আর মা তো তখন বললো যে ঠিক আছে আমি আমার মেয়েকে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করবো, আমাকে নিয়ে আসবো,
কিন্তু ও রাজি হয় না,
না ও রাজি হয় না, ও কিছুতেই রাজি হয় না। তখন মানে আমি আমার বাসায় তো অফিসে ঠিক মতো যাতায়াত করি, ঠিক মতো মানে আগের মতো চলি, দেখা যায় যখন মনে হইতো তখন মানে খুব প্রচন্ড টেনশন হইতো, যত সে ওইখানে থাকুক ওইখানে থাকে যদি একটা কিছু করে সে, তারপরেও কিন্তু দোষটা আমার ঘাড়ের উপরে আসবে, তখন আমার বাপ মা ঠিকই বলবে তোমার কারণে তোমার মেয়ের অবস্থা, তখন এদিকে যদি আমার ওয়াইফ কিছু বলতে চায় তখন সে একটা কিছু করবে, আর যদি ওরে বুঝতে চাই তাহলে সে একটা কিছু করবে, এমন অবস্থা তখন আমি কোন দিকে যাবো, মানে আমার যাকে বলতে চাই তখন মানে সেই একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, এটা মানে হইতে পারে, কারণ ভালোবাসা আসলে মানুষ অন্ধ করে দেয়, এটা আমি মানে বুঝতে পারছি এখন যে কি অবস্থা।
রাইট নাও আপনার সমস্ত দরজা খুলে গেল, আজকে এই রকম একটা সিচুয়েশনে আপনার স্ত্রীকে আপনি এখানে নিয়ে আসেন এই দাদুপুরে, তাকে নিয়ে আপনি বাড়ি যাবেন, এখন কি বলার আছে আপনার স্ত্রীকে, আপনি কি বলতে চান? সবই আপনি জেনেছেন, আপনার স্ত্রী সব জানে, জানার পরে আমি জানি না, মানে সবই হচ্ছে মনের খেলা, এখানে কোনো লজিক খাটতেছে না, আপনাকে যতভাবে আমরা বুদ্ধি দিই না কেন কোনো বুদ্ধি এখানে খাটে না, এবং তাকেও আমরা যতভাবে বুদ্ধি দিই না কেন বুদ্ধি খাটবে না, এই মন দিয়ে এই মনটাকে কাটতে হবে, আপনার কি বলার আছে আপনার স্ত্রীকে?
আমার স্ত্রী কি বলবো আমি, সে মানে বলার মতন তো ভাষা আমার নাই, কারণ সে তো আমি জানি, আমি যে আমি যতটুকু জানি যে আমি ওকে বাঁচানোর জন্য সবকিছু করছি, কারণ আমি আমি ওরও একা বিয়ে করছি, কিন্তু ওরও একাই বিয়ে করছি, আমার গার্জেন আমার সাথে ছিল না, কিন্তু আমি যখন বরিশাল গেছি তখন যদি আমি ইচ্ছে করতাম যে আমি আসবো না, ঠিক আছে?
বাবা মা জানে?
হ্যাঁ আমার মা জানে, আমার মার কাছে আমি সব বলছি।
মানে আপনার স্ত্রী জানার আগে আপনার মা জেনেছে?
হ্যাঁ আমার
মা জানার পরে কি বলেছে?
মা তো মানে খুব মানে আমার গালাগালি করে,
মা ওর দিকে সাপোর্ট করবে কোনোদিন আমাকে আজ পর্যন্ত বিয়ে হয়েছে তাই আমার কমই ভালোবাসে, এটা বাস্তব কথা, কিন্তু ওর ছেলে যা বলবে ওই সাপোর্ট করবে, ওর মা যা বলে ও সাপোর্ট করবে, এমনকি ওর বড় ভাই ওর যা মানে বলবে মা সাপোর্ট করবে, ছেলে সাপোর্ট করবে, কিন্তু বাড়ির দুইটা বউ আছে, দুইটা বউয়ের দিকে শাশুড়ি বা বাসুর বা স্বামী কোনো সাপোর্ট নেই, মানে উল্টা বিচার দেবে যে তুমি এই কথা বলছো কেন, যে আমি যে সত্য কথা বললাম এটার কোনো ইয়ে নাই, যে না আমার বউ এটা বলে নাই বা বড় বউ যে যেটা আছে ও এটা বলে নাই। কিন্তু শুনেন একটা কথা কি জানেন, আমাকে যদি একজন একটা মার দেয় ওই দশটা মারবে, আমার কিন্তু একবার না মারলে কিন্তু হাত উঠবে, হ্যাঁ কিন্তু মারতে পারবো না ঠিক, কিন্তু হাতটা কিন্তু উঠবে, উঠে হয়তো বা নামায় ফেলবো, কিন্তু দশ বার যখন দিবে তখন একটা হলে দিতে হবে, কিন্তু এটা বুঝতে হবে, কিন্তু ওদের ভিতরে এটা নাই, শুধু বলতে চাই যে বাড়ির বাহিরের মানুষ শুনবে না, ওরা আরো বলবে কি বাহিরের মানুষ আরো দুই চার পাঁচ জন নিয়ে এসে ডাকে বলবে, যে ওরা নিজে নিজে শুনতেছে না এই কথা বলবে না, যে আমার ছেলে বউরে তোমরা এই কথা বলতেছো কেন, যে আমার সামনে বলো না, যে আড়ালে যাই বলো বলো আমার সামনে এই কথা বলবো না, এই কথা ওর বাবা মা কোনো সময় বলবে না।
অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে না আমার এগুলো সাজেশন দেওয়ার দায়িত্ব না, এন্ড আই এম নট প্লেইং দ্য গ্রু রোলস হিয়ার, এবং যেটা হয় ইদানিং আমরা ফিল্ম গুলোতে দেখি অ্যাডভাইস এন্ড অ্যাডভাইস এন্ড অ্যাডভাইস, পরামর্শ দিয়েই যাচ্ছেন, পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিলিং করার জন্য প্রচুর রকমের ক্যারেক্টার তৈরি হয়েছে এফএম স্টেশন গুলোতে, এবং তারা আদতেও তাদের ব্যক্তি জীবনে এই ধরনের কোন এক্সপিরিয়েন্স আছে কিনা নেই, বা এই ধরনের এই প্রেম বিশারদ বা এফএম এর বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি তারা জানেন বা জানেন কিনা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তারা বিভিন্ন রকম অ্যাডভাইস করে থাকেন আমাদের লিসনারদেরকে, এবং একই সাথে যারা শোনেন তাদের জায়গাটা থেকেও হয়তো বা তারা এই জিনিসটাকে খুব রেসপেক্টের জায়গা থেকে দেখেন, নিশ্চয়ই তারা ভালো পরামর্শ দেন, এবং এই ভালো পরামর্শগুলো কখনো কখনো কোনো কোনো লিসনারের জন্য পুরো জীবনটাকে পাল্টে দিতে পারেন, এবং দে প্রোক্লেইম গুরু, দে প্রোক্লেইম গুরু বা অন্য কোনো কিছু যাই বলি না কেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখেই বলতে চাই, বিকজ দে আর মাই কলিগ। সেটা হচ্ছে যে শ্রোতারাও তাকে ওই গুরু হিসেবেই চেনেন বা আদর্শের জায়গা থেকেই দেখেন। তো আই এম নট প্লেইং গুরু রোল হিয়ার, আমি আসলে কোনো গুরু না, আমি অ্যাজ এ প্রেজেন্টার, আমি যেটা সবসময় বলি আমি একজন রেডিও জকি, আমার পেশা এটা, আমার ক্যারিয়ার এটা, অ্যাজ এ রেডিও জকি বা প্রেজেন্টার হিসেবে না আমি কখনোই তাদেরকে অ্যাডভাইস করতে পারি না, পরামর্শ দিতে পারি না, এই অ্যাডভাইসের জায়গাটা আমি আমার লাখো শ্রোতাকে ছেড়ে দিতে চাই, যারা এই মুহূর্তে শুনছেন, যারা এই মুহূর্তে মনে করছেন যে রেডিও শোনেন, আমি বিশ্বাস করি তারা হচ্ছেন আমাদের গুরু, হ্যাঁ তারাই আলটিমেটলি ডিসাইড করতে পারেন তাদের জীবনের অভিজ্ঞতা থেকে, এখানে অসংখ্য মানুষ আছেন যারা হয়তোবা সুমনের মতো অভিজ্ঞতা সম্পন্ন, এখানে অনেক মানুষ আছেন যারা হয়তোবা সাদিকার মতো জীবনের অভিজ্ঞতায় পড়েছেন কিংবা রোমানার মতো জীবনের অভিজ্ঞতায় পড়েছেন, তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, লেট অ্যাডভাইস, কি করা যেতে পারে, কি করতে পারে এই 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 আজকে যিনি এখানে আছেন সাদিকা, যিনি ধর্ম সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই ছেলেটার জন্য চলে এসেছেন, কি করতে পারতো বা করা উচিত সুমনের, প্লিজ গালাগালি করবেন না, যা হয়েছে হয়েছে, বাট কি করা উচিত এই মুহূর্তে, সেই জিনিসটার ব্যাপারে আমরা আপনাদেরকে গুরু মানছি, আমরা আপনাদেরকে মনে করছি যে ইউ আর দ্য কাউন্সিলর, আপনারা লিখুন, ফেসবুকে লিখুন, একেবারে ধুমিয়ে লিখুন, চুটিয়ে লিখুন, সমালোচনা করুন, আলোচনা করুন, আমরা চাই এটা কন্টিনিউ হতে থাকুক, এবং এটা শুধুমাত্র শো চলাকালীন না, এটা সারা সপ্তাহব্যাপী চলতে থাকুক, এবং ওরা ওই ফেসবুক থেকে দেখবে, ওরা ফেসবুক থেকে দেখে ওরা সিদ্ধান্ত নিবে যে আসলেই ওদের কি করা উচিত, কারণ লাখো মানুষ যেখানে সাজেশন দেয় সেখানে একজন আমার মতো প্রেজেন্টার কিংবা হোয়াট এভার ইট ইজ কাউন্সিলর হোক বা আলাদা কেউ হোক, তারা আসলে কিছুই না, সুতরাং আপনারা সাজেশন দিন, ওরাই আসলে আপনাদের সাজেশন শুনে ওরা সিদ্ধান্ত নিবে আসলে কি করা উচিত। আপনারা নিশ্চয়ই আমাদের ফেসবুকের ঠিকানাটা জানেন, facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি আরজিকে বিয়ার নামে পেজটি পাবেন, ওই পেজটি লাইক দিলে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন, এদেরকে দেখতে পাবেন, এদের নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ওখানে, ফেসবুকে কমেন্টস লেখার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের কমিউনিটির যত মেম্বার আছি আমরা রেডিও শ্রোতা যারা আছি সবাই এই এই কাপড়টাকে, বিশেষ করে রোমানা এবং সাদিকা এবং সুমন, দে আর ইন ডেঞ্জার পজিশন। এই হৃদয়ের খেলার জায়গাতে প্রচন্ড রকম ডেঞ্জার পজিশন। এখানে আসলে কাকে নিয়ে বলবো, ওকে নিয়ে বলবো, সুমনকে নিয়ে পক্ষপাতিত্ব করবো, নাকি রোমানাকে নিয়ে করব, নাকি এখানে সাদিকাকে নিয়ে করব। উই আর রিয়েলি রিয়েলি মানে হ্যাপাজার্ড সিচুয়েশন। আপনারা নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে ওদেরকে বলুন, লেট দেম ডিসাইড তাদের আসলে কি করা উচিত। আপনাদের কথা ওরা শুনবে। এবং সবাই চলে আসুন ফেসবুক পেজে, লাইক দিয়ে মেম্বার হন এবং কমেন্টস করুন facebook.com/hello8920। আবারও বলছি www.facebook.com/hello8920। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই। একটু পরে আমরা হ্যালো 8920 এর আজকের এই গল্পের শেষ ভাগে ফিরব। থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর।
আগে যদি জানতাম রে বন্ধু, তুমি কইবা পারি পাম কি বাড়ি আমার,
যখন বিরতিতে গিয়েছিলাম তখন দুজনের চোখ দিয়ে পানি পড়ছে। আজকে হ্যালো 8920 আমি কখনো ভাবিনি এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি হবো। সাদিকা সম্পর্কে আমি যদি বলি, ওকে দেখতে খুব সহজ সরল এবং স্বাভাবিক একটা মেয়ে মানুষ, এবং খুবই নরম প্রকৃতির একটা মানুষ দেখে আমার যতটুকু মনে হয়েছে। আর সুমনকে দেখে আমার যতটুকু মনে হয়েছে যে ও অত্যন্ত সহজ সরল এবং সরল প্রকৃতির সাধারণ একটা ছেলে। আমি রোমানাকে চোখে দেখিনি, আমি রোমানার প্রতিও শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনিও হয়তো দেখতে এদের মতোই, কিন্তু যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে, নিজের ভালোবাসা পাওয়ার জন্য আরেকটা ঘরে আপনি আঁচল কেটেছেন, এবং সেটা হচ্ছে কত বড় ক্ষতি, কত বড় ক্ষতি করেছেন, না পেয়েছেন সুমনকে, না সুমনকে আপনি সাদিকার কাছে ঠিক মতো, আজকের পর থেকেও আমি ঠিক জানি না কি বলবো। সুমন চলুন আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অসংখ্য অসংখ্য শ্রোতা ফেসবুকে আপনার কমেন্টস করেছে, আমরা কিছু কমেন্টস এই মুহূর্তে পড়ব। হাত খান লিখেছে, সুমনের কথা শুনে খুবই অবাক হয়েছি, লাখো মানুষের সামনে এইভাবে নিজের তৃতীয় বিয়ের কথা প্রথম স্ত্রীর কাছে অকপটে সে স্বীকার করেছে, সাদিকার জন্য দুঃখ হচ্ছে। সাইমা হোসেন লিখেছে, সাদিকার কথা শুনে চোখে জল চলে এসছে, আসলে এই সাদিকার এখন কি হবে, এই সমস্যার সমাধান কি। তালতামাল লিখেছে, সবচেয়ে বড় ভুল করছে সুমন, অন্যায় করে সে এখন নাটক সাজিয়েছে, সে সাদিকার প্রতি অবিচার করেছে। প্রিন্স মাহমুদ পাপন লিখেছে, সুমনের দ্বিতীয় স্ত্রী রোমানা সবকিছুর জন্য দায়ী, মেয়ে হয়ে আরেকটি মেয়ের সংসার কেন সে নষ্ট করলো, তার উচিত সাদিকার কাছে ক্ষমা চাওয়া। আসমা খাতুন লিখেছে, পরিবার ধর্ম সবকিছু কেড়ে সাদিকা সুমনকে নিয়ে সুখী হতে চেয়েছিল, কিন্তু সুমন তার সাথে বেইমানি করেছে, মানুষ কেন এমন হয়। প্রীতিলতা দাস লিখেছে, দুঃখ করো না সাদিকা, সুমন তোমার সাথে যে অন্যায় করেছে তা ঠিক করেনি, তবে আত্মহত্যায় সমাধান নয়, নিজেকে শেষ করে দেবার চেষ্টা না করে শক্ত হয়ে দাঁড়াও, ঈশ্বর তোমার সহায় হোক। মাসুদ রানা লিখেছে, রুমানা এবং সুমন ওদের দুজনেরই বিচার হওয়া উচিত, শুধু দুঃখ হচ্ছে সাদিকার জন্য এত বড় কষ্ট সে কিভাবে সহ্য করবে, সব শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এরকম অসংখ্য অসংখ্য ফেসবুক কমেন্টস আমরা পেয়েছি আজকে, যারা কমেন্টস করেছেন এবং যারা আজকে জয়েন করেছেন তাদের মধ্যে থেকে দুইজন পাচ্ছেন ক্লোজআপের সৌজন্য আকর্ষণীয় গিফট, একজন হচ্ছেন প্রীতিলতা দাস এবং আরেকজন হচ্ছেন জোবায়ের খান। হ্যাঁ বলুন, কি বলার আছে আপনার? আপনার স্ত্রী তো ফুপে ফুপে কাঁদছে, এবং আমরা ফিরে এসে সেই কান্নার শব্দ শুনিয়েছি যখন গান যাচ্ছিল আমাদের এখানে, আমরা ফিরে এসে সেই কান্নার শব্দটা আমাদের লিসনারদেরকে শুনিয়েছি, আপনিও কাঁদছেন, আপনার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, বলুন কি বলার আছে?
বলবো, তখন মারা কথা বলতে গেলে তখন মনে হয় 5 তারিখে বিয়ে ডেট ছিল আর কি, সামনে মাসের 5 তারিখে। হ্যাঁ, বিয়ে দিবে বলছে তখন, সে বিয়ের ওখান থেকে মানে পলায় চলে আসছে আর কি, এখন সে ঢাকায় আছে আর কি, এতদিন সে বাড়িতেই ছিল, ঢাকায় আছে, দেশে এই বৃহস্পতিবার দিন সে আমার ফোন করে কয় যে আমি আমি ঢাকায় আছি, আমার এখান থেকে নিয়ে যাবো। তারপরে আমি আমি তো অবাক, পরে তখন আর মার কাছে ফোন করলাম, আর মার করে করলাম যে কি ব্যাপার, সে ঢাকা কীভাবে আসলো। তখন সে কয় কই ঢাকা গেছে? এত সে বোনের বাড়িতে গেছে। আমি বললাম যে না, ও ঢাকা চলে আসছে। আপনি কি করতেছিলেন, কি করলেন এতদিন ধরে? তাহলে দাদা এখন ঢাকায় চলে আসছে এই জন্যে, মানে আমি যে বিশ্ববিদ্যালয় যে অ্যাক্সিডেন্টটা করছি, যে মানে আমার জানে যে আমি মানে অফিসে গেছি, কিন্তু আমি অফিসে যাইতে পারি না আর কি, কারণ অলরেডি সিপোর্টে আমি আনতে গেছিলাম আর কি। মানে এমন এমন সমস্যা যে মানে প্রত্যেকটা রাস্তায় আমার জন্য বন্ধ, কোনো মানে কোন দিকে যাবো আমি না পারতেছি আর কাছে কিছু বলতে, না পারতেছি মানে নিজে কিছু সহ্য করতে, না পারতেছি মানে অরে কিছু বুঝাইতে, কেউ বুঝতে মানে আমার ওয়াইফের তো কোনো দোষ নাই, মানে অরে যে একটু বোঝানো সে যে জিনিসটা বুঝবে সে সেরকম না, বোঝার মতো না।
মানে আপনি সাদিকার কথা বলছেন, সাদিকা বোঝার মতো না?
না মানে রুমানা আর কি, সে বুঝে না, মানে সে বলে যে আমরা তিনজনে দুজনে থাকবো, কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকবো, কোনো সময় আমাদের মধ্যে ঝগড়া হবে না, মারামারি হবে না, কোনো কিছুই না, আমরা দুজনে তিনজন মিলে আমাদের ভবিষ্যৎ সংসার মানে গড়বো আর কি। যাতে মানুষে বলে যে আমরা তিনজন হলো, যাতে তিনজন তিন ভাই ভাই বোনের মতো থাকবো, আমরা কোনো সময় ঝগড়া করবো না, কোনো সময় কোনো কিছু বলবো না।
এটা কে বলে, রুমানা বলে?
হ্যাঁ বলে। তো যাতে মানুষের দেশের মানুষ যাতে বলে যে না মানুষ এরা ঠিক সেম দুই বোনের মতো, এই যে কোনো মানে এদের মধ্যে কোনো জ্ঞান জ্ঞান নাই, মারামারি।
কিন্তু বোন তো এক পাক্ষিক হতে পারে না, বোন তো সাদিয়াকেও সাদিকাকেও মেনে নিতে হবে, তাই না? এটা আপনি ওকে বলেননি?
সে আমি যথেষ্ট পরিমাণে বুঝাইছি, কিন্তু লোকজন দিয়ে বুঝাইছি, কিন্তু সে জিনিসটা বুঝতে চায় না। সে বলে যে না আমি তোমাকে আমি আমি কবল বলছি, আর কবল বলতে পারবো না, আমি তোমাকে বিয়ে করছি ব্যাস থাক, এতটুকুই, আমি অন্য কোনো ছেলের বউ আর হতে পারবো না।
কি বলার আছে আপনার? আমরা একটা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, কি বলার আছে আপনার হাজবেন্ডকে আর একই সাথে লিসনার যারা এখানে আছে তাদেরকে, কি বলতে চান সাবিতা আপনি?
বলতে চাই যে উনি এই কাজ কেন করলেন, উনি জানে যে সব সারে আমি চলে এসেছি, তাহলে উনি কেন এই কাজ করেছে, আর এই কাজ করছে তাহলে আমার কেন আগে মারলো না, কি জন্য মারলো না আগে, এটাই প্রশ্ন। আর আর গার্মেন্টসের মেয়েরা যেন এরকম প্রেম সম্পর্ক করে যেন কোনোদিন বিবাহ না করে, আর যে মেয়ে বিয়ে করছে ওনাকে আজকে রাতের ভিতর বা কালকের ভিতরে আমি নিয়ে এসে ওনার হাতে উঠায় দিয়ে আমি নিজের দুনিয়া থেকে একবারে বিদায় হব। আর ওনার মাকেও বলবো যে এই আমি তো ভালো না, কারণ আমি আসলেই খারাপ, যে বড় ছেলের বউ আছে উনিও খারাপ, উনিও 100 বার ওনার বাবার বাড়িতে দেয়া দেয়া আবার 100 বার মিটাই নিয়ে আসে, তা আমাকে এগুলো করতে চাইছিল, কিন্তু আমি কোনো সময় আমার স্বামীর কাছে বলিনি, অনেক অত্যাচারও করেছি, কোনোদিন আমি বলি না যে না থাক সংসারে একসাথে থাকতে গেলে এর দুই চার কথা হয়, কিন্তু ওরা আমার বোঝা নাই, কিন্তু আমার বাবা মা সব ফেলে চলে আসে, ওরা খুবই খারাপ ব্যবহার করছে, এমনকি উনিও করলো, তাহলে আমার জীবনটা অনেক কষ্ট গেছে, কারণ ছোটকালে বাবা মারা গেছে ভাতে কাপড়ে অনেক কষ্ট করছি, কারণ আমার মা যখন আমরা যখন ছোট তখন দেখা গেছে যে এক পা চাউলের ভাত তখন 2 কেজি চাউলের পাতিল দে তখন পানি দিয়ে রাখতো, যখন হলো আমার অনেক খিদা পেত, যখন 8 ভাই বোন আমার দাদি ছিল সব মিলে 11 জন মুছছিল, আমার বাবা একলা কাজ করতেন, তখন হচ্ছে অনেক কষ্ট করে মানুষ করছে, দেখা গেছে স্কুলে যাইতে চেয়েছি লেখাপড়া করতে পারিনি টাকার জন্য, তারপরে মনে করেন আমি 5 বছর 2 জায়গায় কাজও করছি মানুষের বাসায়, মানুষের বাসায় কাজ করে দেখা যায় কি যে অনেক গালাগালি করে, এগুলো পছন্দ হয় না, তো একজন বলল যে শোনো যে গার্মেন্টসে না 1800-1600 টাকা বেতন, ভালো বেতন পাইবে তাহলে যাও, এই বাসায় মানুষের গালাগালি শোনাচ্ছে, মানুষের এত কষ্ট করে কাজ করে কি লাভ, তাহলে তুমি গার্মেন্টসে চলে যাও। আমি এখনো ওনাকে বোন বলে,
আপনার জীবনের একটা খুব নির্মম গল্প আছে আমরা জানি, এবং সেটা খুব কষ্টকর গল্প আমরা বুঝতে পারছি, এবং শেষ পর্যায়ে এসে যদি এরকমই হয়, সন্তান নেই, যে স্বামীকে বিলিভ করেছেন সেই স্বামী আরেকটা বিয়ে করেছে আপনাকে না জানি, কি করবেন আপনার আপনার সিদ্ধান্তটা কি, আপনি এখন কি করার চিন্তা ভাবনা করছেন ভবিষ্যতে? কারণ আপনারই বলার জায়গা অনেক, কারণ আপনার জীবনের গল্প শুনলে তাহলে কষ্টটা যে কত করেছেন এটা আমাদের শ্রোতা যারা আছে তারা হয়তো বুঝতে পারতো। আপনি তাহলে কই যাবেন, কি করবেন?
আমি জানি না, আমি আমার ইচ্ছা ওনার কাছ থেকে আমি চলে যাব, যে মেয়েকে ভালোবাসেছে বা বিয়ে করেছে ওনাকে নিয়ে এসে উঠাই দেবো ওর হাতে দিয়ে আমি চলে যাব, যাই যতদিন পারি, যদি সহ্য করে থাকতে পারি দূরে বা না দেখে না কথা বলে ওর আত্মীয় স্বজনদের দূরে রেখে আমি যদি থাকতে পারি তাহলে থাকবো, আর নাহলে দুনিয়া থেকে একবারে বিদায় হবো। কারোর জন্য আমি কোনো মানে দাবি রাখবো না যে ওই আমাকে ফেলে দিছে বা ওই বিয়ে করেছে আমাকে ফেলে দিছে, এই কথা শুনবো না। কারণ আমার ফ্যামিলির আত্মীয় স্বজন এই নিয়ে দেখা যায় গরিব মানুষ, আমার হয়তো বা নিজস্ব মানুষ নাই, পাড়া প্রতিবেশী মানুষ সবাই জানে যে মুসলিম ছেলে ছেলেরে বিয়ে করছি। তাহলে এত কষ্টের পরে যে আমার বড় ভাই আছে উনি এখনো আমার সাথে কথা বলেন না, তারপরে মেজো ভাই মেজো বোন ওরা কোনো কেউ আমার সাথে কথা বলেন না, শুধু ওনাকে বিয়ে করছি বলে। যখন বিয়ে করছি তখন আমাকে অনেক মানে অপমান করা হয়েছে যে এটা কি কোনো ছেলে হইলো, বান্দরের মতো চেহারা দেয়া যা। কিন্তু আমি নিজেও চিন্তা করলাম যে না, ওনা বিয়ে মানুষের জীবনে একটাই। আমার বাবা মা বলছে যে ভারত নিয়ে যায়, আমার মামা বলছে ভারত নিয়ে বিয়ে দিব। আমি বলছি না, মানুষের বিয়ে একবার হয়, আমি দ্বিতীয়বার বিয়ে করবো না, যা হয় তা হয়, ওই যদি চলে যায় যাক, আমার কোনো সমস্যা নেই, নিজের জীবন আমি নিজে ইয়ে করে দেবো, আমি কাউ কিছু বলবো না। আর
প্রিয় শ্রোতা, দিস ইজ আনফিনিশড স্টোরি, এর পরের পার্টটা আমরা জানি না, এর পরের পার্টটা কেউ জানে না কি হবে না হবে। তবে সত্য আজকে উদ্ঘাটিত হলো, সত্য তার চরম আলোয় আসলো, এর পরের যে বিভৎস বাস্তবতা নাকি ঔদার্য নাকি সবচাইতে বেস্ট সমাধান তাদের জন্য নিশ্চয়ই আল্লাহ তাআলা রেখেছেন। আমরা ওই একটা কথাই বলবো, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে নির্ভর করেই সবার জন্য মঙ্গল হোক। আজকার কিছুই বলার নেই, বিকজ আমি প্রথমেই বলে নিয়েছি আই এম নট দ্য কাউন্সিলর, আই এম নট দ্য অ্যাডভাইজার, এবং সেটার ওর আমার না, সেই দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিয়ে আমরা শেষ করতে চাই। আপনারা কিছু বলার আছে, এক বাক্যে সময় পাবেন আপনি।
আমি বলতে চাই যে আমি মানে আপনারা যাদের স্ত্রী আছে তাদের স্ত্রীকে আপনারা সময় দেন, বাইরে কোনো এরকম করবেন না। আমার আমি দেখতেছি যে আমি কি ভুল করছি, কারণ আমি আসলে একজনকে যদি বাঁচাতে চাই আরেকজনকে আমার মেরে ফেলা যায়, তাহলে ওই ক্ষেত্রে আমার কি করা উচিত ছিল? এটা আমি বাধ্যতামূলক করেছি, কারণ আমি ইচ্ছে করে জিনিসটা করতে চাইনি।
অসমাপ্ত এই গল্পের ইতি টানছি প্রিয় শ্রোতা, সবকিছু আপনাদের উপর ছেড়ে দিয়ে। হু,
তাহলে আমার কি করা উচিত এখন?
আসলে কি করা উচিত
এখন? আমি কার কাছে যাব বলেন তো?
মানে শেষ করতে হচ্ছে, কিন্তু শেষ তো কিছু একটা দিয়ে হতে হবে। হলো না শেষ আজকে, আসলেই হলো না, অসমাপ্ত স্টোরি। আমরা গত সপ্তাহের কমেন্টস গুলো শুনতে চাই, কি আছে, কি কি বলেছে আমাদের ফোনে, এবং একই সাথে গত সপ্তাহের যে স্টোরিটা ছিল, এবং একই সাথে যারা আজকে শ্রোতারা যারা আমাদেরকে এখানে এসে বলতে চেয়েছেন তাদের জীবনের গল্পগুলো, তাদের সেই কমেন্টস গুলো আমরা শুনতে চাই। এবং তারপর আমরা ফিরে আসতে চাই, না আজকে তো ফিরে আসবো না, আমি পুরোপুরি কি হারিয়ে ফেলেছি প্রিয় শ্রোতা। হ্যাঁ, ফিরে আসবো আগামী সপ্তাহে রাত 11:20। হ্যাঁ, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। এবিসি রেডিও এবং একই সাথে হ্যালো ইট 920 এর পক্ষ থেকে শুভরাত্রি।
আমি স্বপ্নীল খান বলছিলাম। নুপু আপুর জীবনের গল্পটি শুনে আমার অনেক কষ্ট লেগেছিল। নুপু আপুর বাবা মা শৈশবে তার সাথে যে ব্যবহার করেছে তা মোটেও উচিত নয়। এত দুঃখ কষ্টের পরেও যে পড়াশোনা ছাড়নি, তাই আমার পক্ষ থেকে তোমাকে সেলুট। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে।
আমি কবি ফারুক খান। আমি একটি মেয়েকে ভালোবেসেছিলাম, দীর্ঘ 4 বছর তার সাথে আমার রিলেশন ছিল, অনেক কষ্ট সহ্য করেছি, তার ভাইয়ের হাতে আমি মার খেয়েছি, পরে আমি হাসপাতালে ছিলাম দীর্ঘদিন। তার বাবা মা যৌতুক দিয়ে দিতে যাওয়ার কারণে বিষান করে এবং আত্মহত্যা করতে চায়। আমি আপনাদের কাছে এসে আমার কথাগুলো শেয়ার করতে চাই।
আমার বিয়ে হয়েছে প্রায় 12 বছর, আর এই 12 বছর পরে আমি আমার হাজব্যান্ড কে ডিভোর্স করেছি। কি কারণে আমি আমার হাজব্যান্ড কে ডিভোর্স দিলাম এই ব্যাপারটা মানুষ জানুক, আমি আমার হ্যালো 920-র সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। প্লিজ আমাকে একটু সুযোগ করে দেওয়া হোক।
This track was downloaded from FusionBD.com.